exclusively on FusionBD.com.
Royal Tiger Twin presents. Jaha bolibo, shokto bolibo. Recharge yourself. Bhul shuddho miliye manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, somaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার সামনে নিজের বিবেক বোধকে লাখো মানুষের বিবেক বোধের সাথে মিলিয়ে নিতে। এই অর্থে যে তিনি যে ভুল করেছেন সেরকম ভুল যেন আর কেউ কখনো না করে। চলুন জেনে নেই মঞ্জুরের কাছ থেকে। Royal Tiger Drink presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself.
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি বিশাল হৃদয়ের মানুষ আকাশ। 30 বছর বয়সী আকাশ এসেছেন সাগরের শহর চট্টগ্রাম থেকে। ছোটবেলা থেকেই আকাশ বেশ দুরন্ত স্বভাবের। বন্ধুদের সাথে সারাদিন ফুটবল নিয়েই মেতে থাকতেন। মায়ের হাতে রান্না যে কোনো খাবারই আকাশের প্রিয়। খেলা পাগল এই মানুষটি কোন অন্ধকারে জড়ালেন তা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ডুইং প্রেজেন্ট। যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। কারণ জিবিএস আনসেন্সর্ড নামে একটি স্পেশাল এপিসোড যুক্ত হয়েছে আমাদের প্রতি মাসের শেষ সপ্তাহে আপনারা শুনছেন এবং সেটার ফিডব্যাক আমাদেরকে জানাচ্ছেন। সেই অর্থে এতগুলো নতুন বিষয় নিয়ে একসঙ্গে রান করাটা খুব ডিফিকাল্ট, যে কারণে আমাদের লিসনার পোলটা স্থগিত রাখা হয়েছে, কিন্তু এসএমএস পোল আছে। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব একেবারে নিবেদিত একজন প্রাণ পুরুষ আমরা বলবো, কারণ আপনার যে সমর্থন আমরা পাই এবং প্রতিনিয়তই আপনি আমাদেরকে যেভাবে আপনার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে আমাদেরকে সহায়তা করেন সেটা নিঃসন্দেহে সারা বাংলাদেশের রেডিও লিসনারদের জন্য অনেক বড় পাওয়া। সবার পক্ষ থেকে স্যার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মূল সেগমেন্ট। এবং শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ডে দেখব আকাশের অপরাধী হয়ে ওঠার কারণ কি। হ্যাঁ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমি যখন ক্লাস টু পড়ি তখন থেকে বলতেছি, অনেক অভাবের সংসার ছিল আমাদের। পরে বলতাম না, কয়দিন যাইতাম না স্কুলে, কিভাবে চলতো। পরে কদিন যাওয়ার পরে আমার যাই না, পরে আমার একটা মাদ্রাসা দেয়, আমাদের বাড়ির থেকে প্রায় 10-12 কিলো দূরে একটা মাদ্রাসা দিয়ে দেয়। আমি মাদ্রাসা থেকে থাকি কিছুদিন, কুকুরের সাথে ওইখানে পড়ালে মাদ্রাসা ফুড়ি করে দিন, মোটামুটি একটু জানি আর কি। আর দুই শব্দ একদিন হুজুরের ছেলে আসছে, এখানে ছেলেমেয়ের মারি ওই চিন্তা ফলা চলে আসে একসাথে, মানে খলাই খেতে চলে আসি, 8-10 কিলো সেটা এটা চলে আসি, চিন্তা না তখন ছোট। তারপর আমি চলে আসি, কেমন জানি চলে আসতে পারি, আসার পরে আবার বাড়িতে থাকি কিছুদিন, যায় যাওয়ার পরে আবার মা স্কুলে যায়, আবার তখন থ্রিতে ভর্তি করা আমার, থ্রি পাস করি। আর আমি ওই সময় খুব খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, খুব ফুটবল খেলতাম, তখন বয়স প্রায় মনে হয় 10-12 এরকম হবে। তো পরেও পড়ি, পরের বার পাস করে, এবার ফাইভে পাস করে যখন ফিক্সে পড়ি তখন আমি খেলাধুলার দিকে আমার মন চলে যায়। আর এবার আমি টিভি দেখতাম, খুব ছবি দেখার নেশা ছিল, ছবি দেখতাম, টিভি দেখতাম, পড়ালেখা করতাম না। তো ফিক্সে উঠি কিছুদিন যাওয়া পাওয়া যায়নি, সেটা আমার পড়ালেখা শেষ হয়ে না। তো এই গ্রামের বাড়িতে কৃষিকাজ কমতাম, বাইরা আমরা ছিলাম, ফাইভে সবাই ছিলাম, সবাই মধ্যে দুই ভাই, এক ভাই বিদেশ থাকতো, এক ভাই ঢাকা থাকতে করতো, আমরা সাইডের বাড়ি থাকতাম। তো কৃষিকাজ চাষ করতাম, এমনি খেলাধুলা করতাম, ঘুরতাম। একদিন আমার বাড়িতে অনেকগুলো মেহমান আসে, আমি আসলে ভাই বুঝতাম না যে আসলে মানুষের ছেলে মেয়েরা কি, এটা তখন বুঝতাম না। তখন আমি মেয়েদের প্রতি একটু বেশি জানতাম, যে অন্য কোনো কিছুর প্রতি নেশা নাই, শুধু মেয়েদের প্রতি একটা নেশা। তো আমি ওই দিন আমাদের ঘরে অনেকগুলো মেহমান আসে, আমার বাইরে বিয়ে করে তো ঘরে জায়গা থাকে না। এরপর আমি জায়গা নাই, আমার একটু বাবির সাথে আমি থাকি, ওনার সাথে আমার একটা ফিজিক্যাল সম্পর্ক হয়ে যাবে। চাপ বুঝতাম না। তো এভাবে চলতে থাকি, এরপরে প্রায় কয়েকবারই হয় ভাবির সাথে। তো থাকা হবে, আমি আর পরে আর আমি গান করতে চাই না, কারণ নিজের কাছে খারাপ লাগে, পড়া লাগে বাবুরে ছেড়ে দিয়েছি। তো ওইভাবে যাই, যাওয়ার পরে আমাদের বাইরে বিয়ে করে ওনাদের বাড়িতে যাই, অনেক তালতো মধ্যে অনেক সাথে ওদের সাথে অনেক দুষ্টামি করি, অনেক মশাই করি, তো অনেক মশাই করি, এগুলোতে ভালো লাগে। কীভাবে থাকি তখন মানে 15-16 হয়ে যায় বয়স, আর খেলাধুলা করতাম, সব ফুটবল নিয়ে থাকতাম। তখন আমি আমার গ্রামে একটা ছেলের সাথে কাজের কাজ করি, ওই ঘরের কাজ, চারছেলা ঘর আছে, ফার্নিচারে কাজ করি। তো ওইভাবে করি, তো কাজ করে থাক করতে করতে এরকম প্রায় পুরস্কার কেটে যায়। তো একদিন আমার ভাইয়া বড় ভাই ঢাকায় চাকরি করে, উনি আমার ঢাকা নিয়ে আসবে, হঠাৎ একটু ফ্যামিলির সমস্যা হয়েছে, আমি কাজকাম করি না, আমার আব্বা আমাকে অনেক দিন করে মানে কৃষিকাজ করতে, আমি করতে চাই না, আমি খেলাধুলা নিয়ে সবসময় থাকি। তো আমার বাবা ভাইয়ের বলে, ভাই আমার বাবা ঢাকা নিয়ে আসে, ভাইয়া ঢাকা নিয়ে আসে, ঢাকা সিটান রোড কাশপুর কাউসির পাশে, ওইখানে নিয়ে আসে। আনার পরে আমি ওইখানে গার্মেন্টসে আমাকে চাকরিতে ঢোকা, ঢোকানোর পরে আমি এখানে প্রায় প্রথম মাসে যখন ঢুকি তখন 1200 টাকা বেতন পাই, 1200 টাকা বেতন পাই। তখন অনেক, তখন কিন্তু 1200 টাকা অনেক টাকা, ম্যাচে এক মাস খাইলেও খাইলে খাওয়া দাওয়া করলে প্রায় দেখা গেছে 800-700 এরকম যাইতো, তখন করতাম। এবার দুই মাসে পাইছি প্রায় 1500-1200 এরকম, এরা দিন দিন বাড়তে থাকে। তো বাড়তে থাকো, এখানে চাকরি করি, কোনো অবস্থা একটা মেয়ের সাথে আমার মানে জাস্ট ভালো লাগে, মেয়েটাকে মেয়েটাকে ভালো লাগে, ওর দিকে আমি তাকাই থাকি, আমার মিশিতে কাজ করি আর ওর দিকে তাকাই থাকি, ও সেম আমার দিকে তাকাই থাকি, আমিও কাজ করি। করতে করতে এভাবে অনেকদিন যায়, প্রায় 400 মাস চলে যায়। যাওয়ার পরে ওরা আমি বলি, অন্য একটা মেয়েদি বলি, হ্যাঁ আমার ওটা ভালো লাগে, ওকে একটু বলো। তো ও বলে, বলার পরে আমাকে বলে বলে যে হ্যাঁ ও তো ও তোমাকে পছন্দ করে, ও তোমাকে চায়। তাই বলি ঠিক আছে ভালো, তো আমার দেখা করবে। তো দেখা করি কাশপুর সাতমহল হলে ছবি দেখবো, শুক্রবার দেখা করবো, ছবি দেখবো, দেখতে গেছি, দেখা করে তো অবাক, আমি আসলে সত্যি আমার মানে ওই দিন আমার অনেক ভালো লাগছে, প্রথম একটা মেয়ের সাথে দেখা করছি,
এভাবে দেখা,
হ্যাঁ এভাবে করতেছি, হ্যাঁ অনেক ভালো লাগে। তো মোটামুটি কথাবার্তা হয়। তো এরপর থেকে আবার অফিসে যাই, আরো বেশি আমি ওর দিকে তাকাই থাকি, আমার দিকে তাকাই থাকি, মানে কাজ কি করবো, সারাক্ষণ ওর দিকে থাকি। তো যাই এভাবে কিছুদিন যায়, প্রায় কিছুদিন পর দেখা করি।
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটা ছিল মিনিতা, ওর নাম হচ্ছে মিনিতা, ও শুনে জীবনে গল্প, মাঝে মাঝে শুনে। তো ও আমাকে ওদের বাসায় যাইতে বলে, যাই, যাওয়ার পর ওর মা দেখে, ওর খালারা দেখে আমাকে, এরকম অনেকদিন যায়, যাওয়ার পরে কোরবানি আসে। এখন আমি ও আমাকে বিয়ে খুব বিয়ের জন্য চাপ দিচ্ছে, মানে ও বলতেছে বিয়ে করতাম, আমিও চাচ্ছি, ও চাচ্ছে। তো আমাকে বলে, আমি দেখি আর পরে কিছুদিন যাক, আরো কিছুদিন যাক সম্পর্ক হচ্ছে, বলতেছে আরো কিছুদিন যাক। তো এরপরে কোরবানি চলে আসে, কোরবানিদের পরে বাড়িতে যাই, কোরবানিদের বাড়িতে যাওয়ার পরে এরপর আমি চলে আসি ঢাকায়। তো এখানে ভাই একটু কথা আমি বুঝলাম, কত বলে গেছি আমার, তো আবার এরপর আমার বড় ভাই একটা, আমার বড় ভাই উনি আবার ঢাকায় আসে চাকরি করে, আমরা একসাথে তিন ভাই থাকি, তিন দুই ভাই থাকি একসাথে, আর বড় ভাইটা অন্য জায়গায় থাকি। তো ওরা উনি আর আমি একসাথে থাকি। তো উনি বেতন পাইতে প্রায় 1500 টাকা, আমি পাইতাম, আমিও এরকম পাইতাম 1500-1600 এরকম পাইতাম। তো দুই ভাই একসাথে থাকতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, সবসময় একসাথে থাকতাম। তো উনিও থাকে, এরপরে তো আসি, আসার পর আমার সাথে অনেক মানে এমন কাজ করে যাতে আমি বিয়ে করতে বাধ্য হই। আমিও দিই এভাবে নিজের কাছে খুব উত্তেজন মনে হয়, তো আমাকে বলে বিয়ে করবেন, আমিও বলি হ্যাঁ ঠিক আছে করবো, তো কিভাবে করবো?
তো আপনারা তো রাজি হয়ে তাহলে করেছেন, বাধ্য করার বিষয়
না, না
ওকে
পরে করি, পরে এখন ডেট দিই হ্যাঁ আমি করবো, তখন একটা বছর চলে যায়, তখন মনে হয় 2004-5 এর মধ্যে পড়ছে মনে হয়, তখন তো একটা বছর চলে যায়, বাড়ির চলে যায় কোরবানিদের পরে, এখন আমি ওকে বিয়ে করবো ডিসিশন দিয়ে ফেলেছি, বাড়িতে কাউকে বলি নাই, আমি কিন্তু আমার বাড়িতে কাউকে বলি নাই, আমার একটা বন্ধু ছিল ওখানে চাকরি করে এখানে, ওরে বললাম ভাই এর নাম শোভন ভাই, ওনার নাম শোভন, উনি এখনো আছে সেখানে ঢাকায় আছে কাজ করে থাকবে, তো ওনাকে বললাম শোভন ভাই এর নাম আমি তো পছন্দ করি, এখন ও আমাকে বিয়ে করবো, আমি বিয়ে করতে চাচ্ছি, আমি কি করবো ভাই, উনি আমাকে বলে পছন্দ করে করবি অসুবিধা নেই, এটা কোনো খারাপ বিয়ে হবে, তোর ভালো লাগছে তুই করে ফেলবি, ও চাচ্ছে যেহেতু, তো আমি বললাম ঠিক আছে তাহলে আপনার বাসায় থাকতে হবে, আমি বিয়ে করবো আপনার বাসায় থাকতে হবে, উনি বলে হ্যাঁ ঠিক আছে আমি থাকবো, তুমি যখন করবা আমাকে বলি আমি থাকবো, তো মোটামুটি একটা ডেট দিই, ডেট দেওয়ার পরে কোরবানির বাড়িতে যাই, বাড়ি থেকে আসার পরে একটা ডেট দিই, এক মাস পরে কোরবানির এক মাস পরেও বিয়ে করবো, তো ডেট দেওয়ার পর এখন আমি এই থেকে এখানে আমার বড় ভাই জানিয়ে গেছে ব্যাপারটা যে আমি ওকে বিয়ে করবো, উনি জানতে পারছে তারপরে আমি ডেট দিছি বিয়ে করবো, তখন শোভন ভাই বললাম শোভন ভাই এই মাসে বেতন ভাই আমরা বিয়ে করতে যাবো, আপনি হসার থাকি তো কি করতে হবে কি নিতে হবে, বলে একটা নাক খুলে তো আচ্ছা লাগবে না, আমি ওকে জিজ্ঞাসা করলাম এখন কি নিতে হবে, আমার তোমাকে বিয়ে করলে তো অনেক কিছু দেয় অনেকে, তখন আমি তো এত কিছু দিতে পারবো না, কারণ আমি চাকরি করি কম টাকা বেতন, তুমি করো দেখো তো, তখন আপনার কিছু আনতে হবে না, খালি একটা নাক খুলে নেন আর কিছু আনতে হবে না, তো আমি শোভন ভাই নিয়ে বেতন পাওয়ার পরে বাইরা জানে, জানার পর আমি ঠিক আছে বাড়ি চলে যাবো, বাইরা করলে তুই এখানে থাকতে পারবি না, তুই বাড়ি চলে যা, কারণ তুই এখানে থাকলে ওকে বিয়ে করবি, তাহলে হ্যাঁ ঠিক আছে আমি বাড়ি চলে যাবো, তো বাইরা আমাকে বাড়িতে ভাড়া দেয়, কিন্তু আমি শোভন ভাই শোভন চলেন আমি ওকে বিয়ে করবো, তো বাইরা বাড়ি জানে যায় বাড়ি যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছি ওকে বিয়ে করছি, তো বরফা স্থানে এসে একটা স্বর্ণকার দোকানে গেলাম, তারপরে একটা নাক খুলিলাম, তখন 560 টাকা দিয়েছিলাম, মানে 60 টাকা না 50 টাকা দিয়েছে এরকম হবে, নেওয়ার পরে ওইটা নিয়ে শোভন ভাই সহ আমি গেলাম, যাওয়ার পরে ওদের বাড়িতে বাসায় গেলাম, যাওয়ার পর বাবা রাজি নেই, ওর বাবা রাজি নেই বলতে
হ্যাঁ
মিন্টার বাবা রাজি নেই, বিয়ে দিবে না, ওর মা রাজি, মা খালা সবাই রাজি বিয়ে দিবে, কিন্তু ওর বাবা রাজি নেই, বাবা বলতেছে নাই কেউ নাই গার্জিয়ান নাই কেউ নাই, ওকে কিভাবে বিয়ে দিবে, কারণ কেউ না থাকলে কিভাবে সম্ভব, তাই বলি কেউ নাই আমরা দুজন তো রাজি আছি, আর একজন তো আনছি আমার বন্ধু আসছে, যদি আপনার দেন তাহলে তো আর কিছু করার নাই, কারণ আমি কাউকে আনতে পারবো না, তোর মা দিবেই, তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, তো রাত্রে প্রায় 12টার দিকে আমাদের বিয়েটা হয়, আশেপাশের মানুষও বাবাকে ভুলে যায় পাশের রুমের, তখন আমি একটা উকিল বাপ ডাকি একজনকে, যে আমার বিয়েতে উকিল ছিল, ওনারা অনেক জিজ্ঞেস করে বিয়েটা পড়ায়, পড়ানোর পরে ওনারা তো এখানে রাজি, সবাই এখন ওর বাবা, তখন ওর বাবা আছে রাজি নেই, ওর বাবার মন মানুষ তো অন্যরকম, আর ওদের একটু ওরা একটু ঘুরেছিল, ওর বাবা ওই ফাঁড়ি ফাঁটি দিয়ে ব্যবসা করে, ওর বাবা আনছিল, বিয়ে হয়ে গেছে এখন আর কি, যাক আমাদের রাত্রে ওই দিন প্রায় একসাথে আমরা থাকি, রাত্রে 12টা 1টার পরে আমাদেরকে দুইটার পরে দেয় আমাদেরকে একসাথে, তখন ওই উকিল বাপের রুমে বারিন্দা একটা রুমে দেওয়া হলো, একসাথে থাকলো, যাক তো তখন সব কিছু চলে, এরপরে বিয়ের পরের দিন আমাদেরকে গায়ে হলুদ টলুদ করবে, হলুদ টলুদ আনছে সবাই, ওরও খালারা আসছে সবাই আসছে, তখন বাবারা দিয়েছে সব কিছু আনি, মানে কাপড় চোপড় কিনছে, আমি আমার লাগে কিনছে, ওর জন্য কিনছে, তখন মানে একটা অনুষ্ঠানের বাবার মতো করছে, হলুদ টলুদ দিয়ে কুসল টাকল করা একসাথে এগান করছে, তো এইভাবে চলে কিছুদিন থাকার পরে একদিক দিয়ে আমার ভাইয়া তো খবর পাই গেছে, আমি ওকে বিয়ে করে বাড়িতে আমি যাই নাই, তো ভাইয়া আর আমাকে খুশ করে না, কারো বিয়ে করছি আমরা তোর করবো না, তো আমি আসলে বিয়েটা করছি আমার থেকে, আমি অন্য কারোবার বলি বাবা মা কাউকে বলি না বাড়িতে, তো বিয়ে করার পরে থাকি এখানে ওদের বাড়ির বাসায় থাকি, ওদের বাসাতেই থাকি পাশে, ওদের বাসার সামনে একটা বাসা নিয়ে আমরা ওইখানে আমরা থাকি, তো চাকরি করি দুজন এসে একসাথে, ওর মা রান্না রান্না করে আমরা দুজন চাকরি করি, এভাবে চলি, চলতে চলতে প্রায় 6-7 মাসের মতো চলে রোজারিতে আসে, তখন রোজারিতে আমি কি করি ওকে বলছি দেখো আমি তো বাড়িতে যাবো, তো এর ফাঁকে আমি আবার আমার ভাইয়ের সাথে একটু যোগাযোগ করছিলাম, বড় ভাইয়ের সাথে যে ভাই আমি বাড়িতে যাবো যাবো কিনা, সব তো জানেন সব এটা তো ব্যাপার, তুই বাড়ি যাবি না যাবি সব ব্যাপার, তুই দাঁড়িয়ে আসতে পারছ না, তো আমি কি করছি এটা চিন্তা করলাম যে আসলে এই তো করছি, কাউকে বললাম না কোনো কিছু হলো না কি বললাম, আর ওদের মানে বিয়ের কো আগে একরকম দেখছি, ওদের ফ্যামিলিটা বিয়ের পর অন্যরকম দেখি, আমার তো ভালো লাগে না, মানে আমরা হইলাম অনেক ভালো ফ্যামিলি, আমি এলাম আসলে ভাইয়া কি জানেন আমি গ্রামের মধ্যে, আমরা তখন অনেক ভালো ফ্যামিলি ছিলাম মধ্যবিত্ত আর কি, তো আমাদের কোনো কিছু অভাব ছিল, অনেক সম্মত ছিল, তো আমি তাই এখন চিন্তা এগুলো মনে মনে চিন্তা করি বিয়ের পরে ছয় সাত মাস হয়ে গেছে, আর ওদের বাবা, ওর বাবা তো হানিকাটির ব্যবসা করে, আমার তো ভালো লাগতো না যে ওর বাবা এত নর্মাল কাজ করে আর আমরা, আমার ভাইয়েরা বিদেশে, আমাদের সম্পদের অভাব নাই।
বিয়ের আগে জানতেন না?
জানতাম, তখন তো জানতাম না, আসলে তখন ওই চিন্তাটা ছিল না মাথায়, তখন
কিন্তু
হতো না। হ্যাঁ সেটাই তো করে ফেললার পরে এখন চিন্তা করতেছি এগুলো আসলে কি করলাম, আমি তো বাড়িতে বিয়ে করলে আর ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারতাম, নিজে একটা আয়োজন করতেছি। তো ও মানে ওর দিকটা ঠিক আছে, ও খুব সুন্দর, ওকে আমি কখনো করতে পারি। তোর বাবা একটু অন্যরকম, বাবা দৌড়া খেলে পায়ে এসে ওর মা ঘরে আসলে রাত্রে ওর মারে মারে, এই সেগুলো আমার ভালো লাগতো না। আর ওর বোন এসে মানে পাঁচটা এক ভাই, তো আমার এগুলো ভালো লাগতো না, বেশি গাড়ি হয়ে যেত আমার কাছে, কেমন অন্যরকম। আমি বাড়িতে একটা ডিসিশন নিই যে ডিসিশনটা এসেছে, আমি ওকে বলি চল আমার বাড়িতে, আমাদের বাড়িতে যাবো তোমাদের নিয়ে। তো আমি ওকে, ও রেডি হয়েছে সব কিনে একটা করছি, আমরা ঈদের সময় বেতন বেতন পাওয়ার পরে এখন বাড়ি যাবো ঈদের দুই দিন এক দিন আগে। তো আমি কি করি, আমার কাপড় চোপড় আমি আলাদা রাখি, আমার একটা আলাদা ব্যাগে রাখি, ওগুলো আলাদা রাখি। ওর বললাম যে তোমারগুলো তুমি আলাদা রাখো, আমার আমার ব্যাগে আলাদা রাখো। আমার মনে আসে না চিন্তা, আমি ওকে স্ট্যান্ড রেখে আমি চলে যাবো, বাড়ি যাবো, কারণ ওদের এগুলো আমার ভালো লাগে না। ও মাঝে মাঝে ওর বাবা এসে ওর মারে মারে, এগুলো আমার খুব দেখতে খুব খারাপ লাগবে। প্রায় দু একদিন পর পর দেখি ওর মারে মারে ওর বাবা, ওর মানে অত অশান্তি সৃষ্টি ওদের বাসায়, এগুলো আমার ভালো লাগতো না। পরে আমি এটা শুনি, পরে আমি বাড়ি চলে যাই কাগজ রাখি।
কিভাবে কি করেন এটা?
এটা করি যে যখন বাসা থেকে বের হই তখন আমি আগে থাকি, ওর ভাই আসে ছোট ভাইয়ের সাথে, ও আসল ভাইয়া উগে দিবে আর কি, বাবা স্ট্যান্ড সেটা করে একটু বেশি বা নিশেই। তো আমি তাদের হেঁটে চলে আসি, ও আস্তে আস্তে নিচে আসে, তো আমি তাদের হেঁটে আসি, মোড় একটা মোড় আছে, মোড় দিয়ে ঘুরে আমি বাসার ভিতরে ঢুকে যাই, ও আমাকে পায় না। আমি চট করে উড়ে সিলিগুড় মেন রোডে আসি, একটা সিলিগাড়ি তুলি সাদাবাদ চলে যাই, সাদাবাদ যাওয়ার পর সাদাবাদ থেকে আমি একটা গাড়ি তুলি আমাদের কুমিল্লার, তখন বিশ্ব রোডের গাড়ি ছিল, অনেক গাড়ি থাকে, এগুলোতে একটা তুলি চলে যায়। যাওয়ার পরে বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে তো তখন কাউকে বলি না বাড়িতে, সবাই এমনি আমার ভাইয়া জানতো, ভাইয়া বলছে বাড়িতে আমি বিয়ে করছি, কিন্তু আমি যাই অস্বীকার করছি যে আমি বিয়ে করি না।
কিন্তু এটার জন্য ওনাকে সাজিয়ে নিয়ে ঘর থেকে বেরোতে হবে, কি কারণ আপনি তো দিনের বেলা যে কোনো সময় আপনার বাড়ি
না, তখন আমি পাচ্ছি না যাওয়ার জন্য, ও আমাকে, ও আমাকে দায়িত্ব দিবে না একা বাড়িতে
না, সেটা তো অন্য হিসাব। আপনি তো যদি ওর কাছ থেকে পালাতেই চান,
হ্যাঁ
তাহলে তো আপনি দিনের বেলা যে কোনো সময় ওর সামনে না থাকলে আপনি বাড়ি চলে আসতেন।
হ্যাঁ হ্যাঁ পাচ্ছেন, কিন্তু ওই সময় গেলে তো আমি কাবু হয়ে যাবে, এটা ব্যাপার।
ও ওকে,
আমাকে আমার জিনিসপত্র কিছু আছে এগুলো নিয়ে বেরোতে পারবো না,
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর
এগুলো নিয়ে যাওয়ার পরে বাড়ি চলে, বাড়িতে যাই, আমাকে অনেকে বলে, আমার মা বলে বাবা বলে যে তুই কি ভাই ওখানে বিয়ে করছিস, আসলে কি? আমি না, আমি বিয়ে করি নি, আমি এমনিতে একবার ছিলাম, পরে চলে আসছি এখান থেকে। তোমার এখানে অস্বীকার করছে সবাই কাছে, তা কোনো বুঝতে পারবো, তোমার বিশ্বাস করে আমাকে বিয়ে করি নাই। তো তখন আমার বাবা একটু অসুস্থ কিছুদিন যাওয়ার পরে, তখন আমার বাবা আমাকে বলতেছে আমি তোকে বিয়ে করাবো বাড়িতে, যেহেতু সবাই টাকা বিয়ে করছে বলতেছে, তুই যেহেতু বলতেছে না, তো আমি বাড়িতে তোকে বিয়ে
প্রমাণস্বরূপ আসলে একটু দেখি কি অবস্থা।
হ্যাঁ তো বাবা মেয়ে দেখে, আর এমনিতে উনি একটু অসুস্থ, অনেক জায়গায় দেখে, আমাকেও দেখে, আমি পছন্দ করি না। আমার তো ভিতরে একটা ভয় না, এত তাড়াতাড়ি করবো না, আমি ওকে প্রয়াস করছি এবং ওর সাথে আমার সাত আট মাসের সম্পর্ক ছিল। তো আসলে ভাই ওর সাথে আমি সাত আট মাস সম্পর্ক করছি ছিল, কখনো ও আমাকে মন থেকে কখনো কষ্ট দেয় নাই, তার কথা বলে নাই জোর করে, যে আমি কখনো আমাকে এরকম কিছু বলে নাই যে আমি কষ্ট পাইছি, এইভাবে আমার সাথে ছিল। তো এগুলো মনে হতো যে আসলে ও আমার সাথে কখনো কিছু করে না, আমি ওকে এভাবে রাখে আসলাম কি করে, ভালো করে নি, নিজের সবসময় মনে এইটুকু করতো। তারপর বাবা আমাকে দেখে, মেয়ে দেখে, একটা মেয়ে দেখে ওনাকে, উনি দেখে আমাদের বাড়ির থেকে একটু দূরে, এক কিলোমিটার দুই কিলোমিটার, তো আমাকে বলো তুই দেখে, আমি তো না আমি দেখবো না, আপনি যদি দেখছেন আমার দেখা কি আছে।
ওকে
তো এদিকটা আবার আমার বড় ভাই ঢাকা থাকে, ওনাকে কিন্তু এরা যাই ডিস্টার্ব করে, আপনার ভাই বিয়ে করছে, আমার ভাইকে না আমি জানি না, আপনার দিচ্ছেন আমি কিভাবে জানবো, আমি জানি না। তখন উনি আবার সবাই বড়, তখন তো ফোন ছিল না, যোগাযোগ বাড়িতে যোগাযোগ হইতো না। তো বাড়িতে যাই, যাওয়ার পর বাবা মেয়ে দেখে, এরপর আমি দেখি না, পরে যদি দেখেন তো আপনি যদি দেখছেন, হ্যাঁ দু চারজন নিয়ে যাবো, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করে আমরা কিভাবে যাবো। তখন আমি একটা আমার তালতো ভাইয়ের গাড়িতে থাকতাম, মানে বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পরে আমার তালতোর একটা গাড়ি আছে, বড় ভাইয়ের সম্বন্ধে আমাদের বাইক আছে, ওর সাথে গাড়িটা মুসতাম, ওর সাথে থাকতাম, খাওয়া দাওয়া ওদের সাথে করতাম, ঢাকা আসতাম এয়ারপোর্টে মারামারতে এভাবে থাকতাম, গাড়ি চালানি শিখবো, তখন তার চাকরি করি না, গাড়ি চালানি শিখবো, মাইকে চালানো, তো ওর সাথে থাকি, গাড়ি চালাই, এগুলোকে যাই, বা ওদের বাড়িতে যাবো, মেয়ে দেখতে যাবো, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করে একবার চলে আসবো। তো আমার বাবার লগে না কি কথা হয়েছে, যে ছেলেরা মুখ চাই করছে, ওই ছেলেটা কিছু, ওরা কিছু যদি পছন্দ হয় আমাদের তাহলে ওরা টাকা দিবে, ওই টাকা দিয়ে হাজানি হাজানি কিনে ওই দিনে বিয়ে করে চলে আসবো একসাথে। তা আমরা প্রায় পাঁচ ছজন যাই, আর আমরা তালতো গাড়িতে আর বলি যে চলতো, যেহেতু আমরা যাচ্ছি আমরা আমাকে দিয়ে আসেন, আমরা যাই গাড়ি যাই, তারপরে ওনারা আমাদের সম্মান আপন করে, খাওয়া দাওয়া দেয়, নাস্তা খাওয়া দেয়, কিন্তু মেয়ে দেখে না, আমরা বারবার বলি মেয়ে দেখার জন্য, আমার মেয়ে দেখে না, ওনার মেয়ে দেখাবে না। তো আমরা গেছি সেই দুইটার পরে, দুইটার পরে যাওয়ার পর আমাদের নাস্তা দিয়েছে, নাস্তা দিয়েছে, নাস্তা দেওয়ার পরে আমরা ভাত খাইছি, ভাত খাওয়ার পরে আমরা ঘুরতেছি, তারপর আমাদেরকে মেয়ে দেখাচ্ছে না, আমরা মেয়ে দেখতে চাচ্ছি, আমাদের মেয়ে দেখাচ্ছে না। তো ওনারা দেখাবে না, ওনারা বলছে আরো পরে আরো পরে। মেয়েরা আমরা একবার গেছে আসতেছে, এরকম করতে করতে ওনারা প্রায় রাত্রে দশটা বাজে গেছে, দশটা এগারোটা বাজে গেছে। তখন আমার ডাকিনি মেয়েটা দেখেছে, কিন্তু আমি দেখে তো অবাক হয়ে গেছি, এটা কি আমার বাবা কি মেয়ে দেখলো আমার জন্য। মেয়েটা তখন না হলেও বয়স 30 পার হবে, আর আমার বয়স তখন মনে হয় 17-18 এরকম হবে। তো আমি দেখি কি করবো, আমি দেখে অবাক হয়ে গেছি, কিভাবে সম্ভব, তুমি এখানে কিভাবে বিয়ে করবো? না আমি বিয়ে করবো না, আমি ডাইরেক্ট আসাই বলছি যে আমি বিয়ে করতে পারবো না, কেন ও আমার পছন্দ হয় না। তো যখন আমার গার্জিয়ানরা ওনাদেরকে বলছে যে ওরা ছেলে তো পছন্দ হয় না, বিয়ে করবে না, ওখানে ওরা একটা মানে উত্তেজনা শুরু করছে, আমাদেরকে মারধর করবে এরকম শুরু করছে, না বিয়ে করতে হবে, আপনি আসছেন বিয়ে করবেন, বিয়ে করবেন না, এরকম কথা। তো আমি বলি যে না আমার পছন্দ হয় না, আমার সব কথা ছিল যে পছন্দ হলে বিয়ে করবো, না করবো না। তো ওনারা বলে যে আপনি আসছেন বিয়ে করতে, আপনি বলছেন বিয়ে করবেন, আসছেন বিয়ে করতে হবে, করতে হবে। তো এখানে একটা মানে গণ্ডগোল সৃষ্টি হয়। তো সাথে আমার ভাবি যা দুটো বড় ভাবি দুজন ভাই, তো ওনারা মানে অনেক কথাবার্তা বলে, বলছে আপনারা যদি বিয়ে না করেন আপনার ভাবি ঘর আমরা এই করবো সেই করবো। তো এর মধ্যে আমরা আমার গার্জিয়ান গুলো একটু ভয় পায় যে আসলে গাড়ি টাড়ি নিয়ে গেছি আমরা যদি বাংসুর করে। এগুলো তখন করতে করতে প্রায় এরপর আমার একটা ফুয়ত হয়েছিল, ও আবার আমাদের ফাঁসের গ্রামের আর উনি আবার খুব প্রভাবশালী মানে ফসলা ধনী, তো ওর হচ্ছে ভাগ্নি। আমার ফুয়ত বাড়িলে ওনার লোক সম্পর্ক আছে ভালো, উনি ওর ফোন করে দেখেন এরকম আমরা তো এখানে আসছি, এখন আমরা মেয়ে আগে দেখে গেছি পছন্দ হয়েছে, এখন তো আসার পর ওনারা মেয়ে আরেকটা দেখেছে, এখন তো ছেলের পছন্দ হয় না, সেটা বিয়ে করবে না, এখন ওনারা তো এখানে গ্যাঞ্জাম করতেছে মারধর করবে। তো উনি বলতেছে আমরা কি করবো, আপনি বিয়ে করতে আসেন বিয়ে করতে হবে, তারপরে মানতেছে না ওই লোকটা বুঝাচ্ছে, তারপরে এরা মানতেছে না বিয়ে করতে হবে, আসছেন কেন বিয়ে করতে হবে। তো এরকম করতে করতে রাত্রে প্রায় 3-4 বাজে বার্গেনিং করতে করতে ইফাকে আমি সুযোগ পাচ্ছি যাদের চালাবো, এখন পলাইলেও আবার ওনারা 3-4 জন আমার ফিস আশেপাশে ঘুরতেছে। তো কি করবো আর, এখন খুব কষ্ট ছিল ওই দিন, কষ্ট পাইছিলাম, যাক রাত্রে 4 বাজে এখনো কিছু করার নেই, আমার লোকগুলাও লাস্টে কোথায় বিয়ে করতে হবে, নাহলে তোমরা জানো আমরা জানি আমার সব আছে, আমার লোক আমার সাথে যারা গেছে ওরাও তখন ওদের পক্ষে গেছে। একজন ছিল আমার বড় ভাই শ্বশুর, আরও আছে গ্রামে দুই দিনে, আমার গ্রামের শ্বশুর আমার শ্বশুর তাহলে যেটা বড় ভাই শ্বশুর উনি একটু বেশি ইতাম করছে, যেটা সত্য। তো আমি আর বলি না কিছু, যাক রাত্রে 4 বাজে বিয়ে পড়েছে, বিয়ে পড়ানোর পরে কেউ নাই, শুধু আমাকে রেখে চলে আসছে সবাই, ওই বাড়িতে আমাকে একা রেখে সবাই চলে আসছে। কিন্তু আমি কি করলাম, আমি আসলাম এভাবে কত আনন্দ ছিল সবাই মিলে, মেয়ে পছন্দ হবে বিয়ে করবো, কিন্তু কি হয়েছে নিজের কাছে খুব খারাপ লাগছে। তখন ওনারা আমাকে কিছু বলে নাই, ওনারা বিয়ে পরে ওনার চলে আসে, আসার পর আমি এখানে ছিলাম। তো ওই দিন আমাকে ওর সাথে দেখা দেয়নি, পরের দিন দিন একসাথে আমাদেরকে দিয়েছে। তো আমি ওকে দেখি তো আমার কোনো ইচ্ছা নেই, আমি ওর সাথে কি করবো, কোনো প্লিশ না উপরে আমার
কি সেটা
মানে স্বামী স্ত্রী হিসাবে বাসর একটা আছে না, বাসরাতের একটা
মানে ফিলিংস বলতে আপনি যে বিয়ে হলো আপনার সেই মহিলার সাথে আপনার কোনো ফিলিংস
না,
আপনি দেখার পরে কেমন লাগতেছিল বিষয়টা না থাকে না, মেয়েটা চেহারা সুন্দর কিনা বা আপনার
না পছন্দ না, পছন্দই না, একদম কালো আর দাঁতগুলো এমন বাইরে রয়েছে দাঁতের এড়া
আছে, পছন্দই হয়নি,
পছন্দ হয়নি, ওর দিকে তাকাইতে ইচ্ছে করে না আমার। তো আমি আর কিছু বলি না,
বুঝতে পাচ্ছি ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির শব্দ আমরা যেহেতু শুনতে পেয়েছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমরা ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরিতে রয়েছি, অপরাধের দিকে একটু পরে ভাবিত হচ্ছি, তার আগে 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ 89.2 FM. বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে। আমরা কথা না বাড়িয়ে আকাশের কাছে আবারও ফিরছি, আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজে আছে আর জি কিবরিয়া নামে। আকাশ, যেখানটায় আমরা ছিলাম ভালো লাগছিল না, তারপর
আমি আমার একসাথে দেয় দিনে, তারপর অন্তর প্রতি কোনো পিস নেই, আমি ওর সাথে টাকাই নাম করে দিলে কি দিলে পুরো একটা ভিতরে ঢুকে দিচ্ছে দুজনকে, তারপরে ওখানে কিছুক্ষণ টাকা ছিলাম প্রায় 37 ঘন্টা একসাথে ছিলাম, আমি ওর সাথে কোনো কথা বলিনি, আমি মন খারাপ করে বসেছি, ও আমার গায়ে ফ্রাসে আমি ওর সাথে ফালাই ডাক্তার দিলাম, এইভাবে যায়। তারপরে পরের দিন আমার সাথে হয় স্বামী স্ত্রী দেখা হয়, তারপরে আমি তারপরে আমার মন থেকে হয়নি, এরপরে এভাবে 2 দিন যায়, যাওয়ার আমার মনে একটা ভয় কি করলাম, আমি যাতে পারবো না এভাবে সম্ভব না, ওকে নিয়ে আমি কীভাবে সংসার করবো, আমি একটা চিন্তা করি কি করবো। এরপর আমি ওনাদেরকে বলে আমাদের বাড়িতে ওনার দায়িত্ব দিবে না, আমি বলি না আমি বাড়ি যাবো, ঠিক আছে আপনার করে আমাকে বিয়ে করে দিলেন, এখন আমাকে বাড়িতে দিতে দিবেন না, এটা কোন কথা। পরে আমি 3-4 দিন 5 দিন 4-5 দিন থাকার পরে আমি বাড়িতে যাই, যাওয়ার পরে এখন আমার তো গ্রামের মানে আর বাবি টাবি ওনারা বাবি আছে বাড়ির প্রতিবেশী অনেকে আছে, কিছুদিন বলতে তুই কী করলি,
সবাই আমাদেরকে নিলি, এভাবে বিয়ে করলি, এর একটা মেয়ে হলো, মানে অনেকে অনেক কথাবার্তা বলে আমাকে। আমার নিজের কাছে এমনিতে আমার নিজের খুব খারাপ লাগে, কি করলাম আমি, প্রতিটা মুহূর্তে টেনশন করতে কি করবো। পরে আমি চিন্তা করি, এগুলো তো শুনছি সবাই যা বলে এগুলো শুনি, শুনিও কি করবো, কিছু করার নেই। পরে নিজে একটা চিন্তা করি, আমি সিজাং যাবো। সিজাং যাবো বলতে আমার একটা কাজ আছে, ওনার মেয়ের সাথে আমি যখন ঢাকা থাকতাম তখন মাঝে মাঝে কথা বলতাম। তো ওনারা সিজাং ক্যান্ডেলম্যানে থাকে, কাকা সাথী করে ক্যান্ডেলম্যান ড্রাইভার, তো ওনার সাথে ওখানে থাকতো। ওনার ছোট মেয়ের সাথে আমি একটু কথা বলতাম মাঝে মাঝে, ওর মা আমাকে দ্বিতীয় কথা বলতো, তো কথা বলতো তখন ফোন ছিল, তখন ফোনে কথা বলতাম। যখন বিয়েটা করি এরপর আমি কোথায় যাবো, তার বাড়িতে থাকতে পারবো না, আর ওর সাথে আমি থাকতে পারবো না। তখন আমি সিজাং চলবে, সিজাং ওনাকে বললাম বাড়িতে পালিয়ে, শাশুড়ি বললাম শাশুড়ি আমি তো সিজাং আসতে চাচ্ছি, এখন কি বলেন
মিন্তির কি হলো এই মুহূর্তে?
এই মুহূর্তে মেয়েদের সাথে আমার যোগাযোগ
নেই,
কোনো যোগাযোগ নেই। তো এরপর আমি সিজাং যাবো, কিভাবে যাবো? এখন একদিন ব্যাগটা আগে কি ব্যাগে কিছু কাপড় চোপড় নিয়ে বাজারে একটা রাখি এসছি, আমাদের বাড়ি থেকে 2 কিলো দূরে বাজার, বাজারে একটা ঘুমার একটা ছেলের সাথে রাখি এসছি। তো আমাকে আর এরকম কিছু বলতো না, রাখি চলে আসছে। এরপর আমি বাড়ি থেকে একদিন বলেছি যাই ব্যাগে চলে গেছি, তখন আমি বুঝতাম না সিজাং, এমনিতে সবাই বলতো সিজাং একটা ভাষা আছে, সিজাং ভাষা বুঝতাম না। তখন গেলাম যে মা সব আমাদের মতো কথাবার্তা বলে, তখন আমি কিন্তু কখন সিজাং যাই, প্রথম আমার সিজাং যাওয়া। এরপরে যাওয়ার পর আমি শাশুড়ি মনে হয় আমি যাওয়ার পরে খুব আন্তরিকতা দেখাতো, মানে আগে ফোনে কত রিকোয়েস্ট করতো, আসো বাবা আসো, অনেক অনেক খুশি হইতো তারা ফোন দিলে, তোর মেয়েটাও। কিন্তু যাওয়ার পরে এক যখন গেছি তখন ঠিক ছিল খুব একটা, মানে কি করবে না করবে আমার জন্য পাগল হয়ে গেছে। এরপরে যখন আমার মনে হয় আমার বাবির সাথে শুনতে, আমার শাশুড়ি আর বাবির সাথে মানে কথা হয়েছে, বাবি মানে বলছে যে মতো বাড়িতে একটা বিয়ে করে গেছে, এই অবস্থা, এটা আমার ভুল ছিল, তখন আমি অনুভব করে নিছি। না হলে ওনার সাথে উনি আমার সাথে প্রথম দিন এভাবে কথা বলতেছে, দ্বিতীয় দিন এভাবে কেন ব্যবহার করতেছে, মানে কথাবার্তা বলে না, কিছু করে না, কথাই বলে না, কেউ কথা বলে। তো আমি নিজে বুঝতে পারলাম যে না, আমার হচ্ছে জানিয়ে গেছে এই ঘটনা, এই জন্য আমার সাথে কথা বলতে চাচ্ছে না। আমি চিন্তা করলাম কি করবো, তো কেন থাকতে পারবো না, কই যাবো। তো আমি বের হলাম একদিন, ওইখানে অলঙ্কার ফেললাম। তো গেলাম যে আশেপাশে মানুষের জিজ্ঞাসা করলাম এখানে মার্কেটটা কোন জায়গা, একটা আছে অলঙ্কার বাইজিদ আর নিউ মার্কেট। আমি অলঙ্কার গেলাম, চিনি না তখন, কিছু দিকে দিকে মানুষের অলঙ্কার গেলাম। যাওয়ার পরে 2 দিন গেলাম, প্রথম দিন গেছি কারোর সাথে কোনো দেখা দেখা হয় না, খাইছিলাম কারোর সাথে যোগাযোগ করে, যদি একটা সাজি বাজির ব্যবস্থা করতে পারে, আমি তো গার্মেন্টসের কাজ জানি, তো হয় নাই। প্রথম দিন গেছি ঘুরে আবার চলে আসছি, পরের দিন গেলাম যা আমাদের ফার্স্টের গ্রাম একটা ছেলে আমাদের গ্রামেরই, তো ওর সফরটা তো অবশ্যই দেখা, দেখার পরে আবার বলতেছে যে তুই কোথায় এখানে করতে আসতে, এখানে আসছি আমি ওই কাকাকে বাসা আসছিলাম ক্যান্ডেলম্যান, এখানে ওখান থেকে এখন আসতাম এখানে করতে আসলো, কোথাও যেটা থাকার ব্যবস্থা হয়তো আমি এটা থাকি নিয়ে যাবার গিয়ে এখানে। তো বলে ও তোর তো স্বাস্থ্য একটা আছে নিমতলা বিশ্ববিদ্যালয়, তো আমাকে বলতেছে স্বাস্থ্য দেখা ওই গ্রামের একটা ছেলে, মানে ওরে অলঙ্কার দিয়ে ফেলেন। তোমার সাথে দেখার পর আমাকে আমার একটা স্বাস্থ্য কাছে নিয়ে যাও, স্বাস্থ্য ভাইটা আমার বাড়িতে বিয়ে করছিল, ও একটা মানে ফলাই ওর বাবা মার ইচ্ছের বিরুদ্ধে কারো একটা মেয়ে, তো ওইখানে নিয়ে গার্মেন্টস চাকরি করবো, উনি টায়ার টায়ারের কাজ করে ওইখানে থাকে, আমাকে ওইখানে নিয়ে গেলো। আমি বললাম ভাই মাসিন ভাই, এরপরে আমার তো এখন আমি আসছি, এখন আসছিলাম কাকা বাসা, এখন আমার একটু কথাবার্তা ভালো লাগছে না, এবার আমি চলে আসবো, এখন আমার একটু থাকার ব্যবস্থা করে দিবেন, আর আমি দেখি কিছু একটা কাজ কাম ব্যবস্থা করে নিব। তো উনি আমাকে বললো ঠিক আছে আমার লোক থাকতে পারে, আমাদের আমরা একটা সময় থাকি আমার দুজন, আর তুই নিশে ঘুমাইতে পারবি। আমি বললাম গেলাম সব কিছু নিয়ে, এবার শাশুড়ি আসলাম, শাশুড়ি আমি চলে যাচ্ছি কোথায় দেখি বাড়িতে চলে যাবো, এই কথা বলে চলে আসলাম। আসার পর ওনাদের এখানে থাকলাম, ওনাদের এখানে থাকলাম কিছুদিন। আমি যে কাজ করছি সে ঢাকায় সিটাংয়ে একটা ফ্যাক্টরি আছে ওইখানে, তো ওইখানে একটা ফ্যাক্টরি আছে ওটা অনেক দূরে, আমি যেখানে থাকি আমার বাইয়ের কাছে এখান থেকে অনেক দূরে। ওইখানে গেলাম, যাওয়ার পর দেখলাম যে কই চাকরি বাকরি হয় না, নিবে না। তারপরেও গেলাম, যাওয়ার পর আমাকে বলতে স্যার একদিন পরে আসেন তাহলে লোক নিবে। এরপরে গেলাম, পরের দিন গেলাম, চাকরি হইলো, এখন থাকবো কোথায়, থাকার তো জায়গা নেই। তো এখানে ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম কোথায় একটা রুম পাইনি, পাই না। তো একটা ছেলের সাথে মতো হঠাৎ পরিচয় হলো, ওই অফিসেরই, অফিস চাকরি ভাই আমাকে থাকার ব্যবস্থা করে দেবেন, আমি এখানে নতুন চাকরি দিয়েছি, গ্রাম থেকে নতুন আসছি, তো উনি আমাকে থাকার ব্যবস্থা করে দেয়, ওইখানে 700 টাকা 800 টাকা ভাড়া, দুইজন থাকবে, 400 করে দেবে, থাকি থাকি করে থাকি। কিছুদিন করার পরে হ্যাঁ ভালো লাগে, ফ্যাক্টরিটাতে কাজ কাম ভালো লাগে, ফ্যাক্টরি শেষ করবো, একটা ফ্যাক্টরি নিলাম, দেওয়ার পরে থাকি ওই ফ্যাক্টরিতে নিলাম, ওইখানে ভাড়াটা চাকরি নিলাম, বেতন দিচ্ছে আমার 200 টাকা, 200 টাকা বেতন ধরে, 500 টাকা বেতন চাকরি করে কিছু 2-3 মাস করার পরে আমাকে ওইখানে সুপারভাইজার বানায়, মানে লাইন চালানোর লাইন শিপ বানায় সুপারভাইজার, সুপারভাইজার বানার পর আমি ওইখানে থাকি। তো সুপারভাইজারি করি, হঠাৎ একটা মেয়ের সাথে আমার দেখতে অনেক ভালো লাগে, মেয়েটা ওর বাড়ি এসে কুমিল্লা, তো ও আমাকে আমার দিকে সাইড থাকে, আমি ওদিক সাইডে কাজ করি, সারাক্ষণ ওদিক সাইড থাকি, ও আমাদের সাইড থাকি, এবার থাকি থাকতে থাকতে হঠাৎ একদিন একটা মেয়ের বলি, এর মানে ওকে তোমার ভালো লাগে, এখন তুই একটু বলে দেনা, তো ও আবার ওর বলে যে হ্যাঁ আমার ভালো, আমারও ভালো লাগে। তো দেখ সম্পর্ক হোক একদিন করতে পারি, দেখার পরে যাই ওইখানে একটা পার্ক আছে শিশু পার্ক, ওইখানে যাই বসে কথাবার্তা বলি, আমার কথাবার্তা বলি, বলার পরে আসি, আসার পরে এইভাবে চলে, ওদিকে সাজা গিয়ে অফিসে আসলে আমার দিকে সেই থাকে, আমি ওদিকে সেই থাকি, এভাবে থাকতে থাকতে অনেক দিন যায়। যাওয়ার পরে যদি ওরা বলি না আমি অ্যাকসেন্ট করবো, ও আমার সাথে অ্যাকসেন্ট করবে, মানে ইচ্ছে করি আমি অ্যাকসেন্ট করবো, অ্যাকসেন্ট করবে থাকে, আর আমি অ্যাকসেন্ট করলো, অ্যাকসেন্ট করে ও বলে আমার ভালো লাগে, আমি আপনার নাই, আমি কীভাবে যাবো বুঝি, আমি যাই না। তো এরকম চলে, ওর সাথে আমার সম্পর্ক চলে, যাওয়ার সময় একসাথে যাই, আসার সময় একসাথে আসি, এভাবে চলে, হঠাৎ একদিন অ্যাকসেন্ট করি আমার বাসায় চলে আসে, আমার বাসাটা হচ্ছে আবার ওই ফ্যামিলি নিচে হলে ফ্যামিলি বাসা, উপরে হলে বেসালা বাসা।
আচ্ছা,
ওইখানে একটা মেসে তোমার সম্পর্ক হয়ে যায়
এই সেকেন্ড ওয়াইফ থাকা অবস্থায়?
হ্যাঁ, সেকেন্ড ওয়াইফ
থাকা অবস্থায় তখন আপনার ডিভোর্স হয়?
এখনো কথাবার্তা হয়নি, ডিভোর্স হয় নাই। না, ডিভোর্স হয়েছে যখন সেকেন্ড বিয়ে করতেছি, তখন ওনারা আমার একটা কাগজ
পাঠিয়ে দিয়েছে।
না না, ওনারা কাজ দিয়ে তখন আবার আমাকে বলে যে আপনার ও তো ঢাকা বিয়ে করছে, এই জন্য আমরা এখানে বিয়ে করাবো। তো একটা লিখিত একটা ভালো দেখলাম কেউ আমাকে কিছু বললে আমার বাসা চলে আসে, আমার সাথে এবার রিভিশন হয়, সেটা নিজের কাছে খারাপ লাগে। কেউ দেখে ফেললে আমার সমস্যা, ফ্যামিলি বাসা তো এই জন্য কেউ এতটা ফলো করতো না, তো উপরে বেসালা বাসা নিয়েছে ফ্যামিলি বাসা এই জন্য। পরে এরকম কয়েকবার আসে, বাসা থাকে সারাদিন, পাকশাক করে খাই, সারাদিন শুয়ে থাকে, এসে নিজের সম্পর্ক হয়। তো বিকেল বাসা চলে এরকম থাকার পর একদিন হঠাৎ বললাম যে দেখে রে ম্যাম, আমার বাবা তোমার বাড়িতে মেয়ে ঠিক করছে, আমি বিয়ে করবো। আমি বাড়িতে যাচ্ছি, বিশ্বদ্বার যাচ্ছি বাড়িতে, বিয়ে করবো, কালকে আমার বিয়ে। হঠাৎ আমার বাবা আমার ফোন করছে। তো আর আমাকে একটু জানতে পারে ওই দিনই বিয়ে করে ফেলার কথা ছিল। আমি শুরু শুরু বললাম আমাকে যে আমার সাথে চলে যায়, আমি আমার মনের সাথে একদিন থাকি আসলে হয়তো বলে যাবো আমাকে, তাহলে ওর লোক আর আমার এটা হবে না। ও আমার সাথে এবার বাসায় থাকে, অত অন্য ছেলের সাথে এবার থাকছে, সেই জন্য আমি আর এতটা এটা করি না।
আমি চলে আসি,
আশা করবো যাই তিন চার দিন পরে যাই, তারপর শুনি যে অন্য জায়গায় বিয়ে করেছে।
তিন চার দিনের মধ্যে সে অন্য জায়গায় বিয়ে করে
ওই দিনই বিশ্বদ্বারে বিয়ে করে ফেলছে একটা ছেলেকে।
ইন্টারেস্টিং।
তো আমি মনে বলি যে আসলে মেয়েটা আসলে ভালো ছিল না, নাহলে এভাবে আমার সাথে করেন মনে মনে বলি।
আপনিও তো ভালো না, তাহলে আরেকটা মেয়ের ভালো হবে এটা এক্সপেক্ট কিভাবে করেন?
আসলে আমি বুঝতে তখন বুঝতাম না,
ন্যাচারালি যেটা ফিল সেটাই বলছে ও, সেটাই হয়। আমরা যতই খারাপ হই না কেন, আমরা এক্সপেক্ট করি আমাদের জীবনে ভালো কেউ আসবে। যাই হোক বলেন।
তো কারণ আমি বাড়িতে তো যে একটা মেয়ের সাথে বিয়ে করছি ওটা আমার পছন্দ নয়, এই জন্য আমি চাইছিলাম যে একটা মেয়েকে বিয়ে করে যদি থাকতে পারি ভালো, এটাই চাইছিলাম। এটাই আসলে হয়নি। পরে যাই, যাওয়ার পরে তিন চার দিন পরে শুনি যে বিয়ে করে তো ত্রিপুরে চলে গেছে। ত্রিপুরটা একটু দূরে আমাদের এখান থেকে, ওটা হলো অক্সিজেন এলাকা, চট্টগ্রাম অক্সিজেন এলাকা, এখান থেকে দূরে। তো ওইখানে চলে যায়, আমি আবার চাকরি করি। আরো কিছুদিন পরে আর একটা মেয়ের সাথে আমার মিশি, ওই মেয়েটা আমার ভালো লাগে। তো ও ছিল সুগার, মানে ইস্যু আনে গার্মেন্টসের বডিগুলো, ইস্যু এক জায়গা থেকে এক জায়গায় আনে ইস্যু করে। ওরা ভালো লাগে, ওদের বাড়িতে কুমিল্লা, আমাদের বাড়ি কুমিল্লা। তো এরকম চলে, চলার পর ও বলে আমার ভালো লাগে, আমি বলি ও ভালো লাগে।
যার সঙ্গে চলছেন তাকেই ভালো লাগে।
হ্যাঁ, এভাবে চলতে থাকে। তো ও একদিন বাসা আমাকে নেয়, বাসা নেয়, ওর মাকে বলে যে আমি পছন্দ করি, ওকে বাসা আনতে চাচ্ছি, আপনি যদি বলেন তো নিন। তো ওর মা বলে আমাকে নেয় দিন, শুক্রবার নেয়। নেওয়ার পরে আমরা একটু আমার ছেড়ে চলে ওর মার সামনে, ওর মা কিছু বলেনি। আমি অবাক হয়েছি, এই মেয়েটা আমাকে এত ভালোবাসে, ও প্লেটে আমাকে খাওয়া দিচ্ছে ভাত, মার সামনেও আমাকে খাওয়া দিচ্ছে ভাত। তো খাই, ওইখানে থাকি প্রায় সারাদিন থাকি বিকেলবেলা। ও আমার সাথে মানে ও আবার এতটা মিশতো না, একটু দূরে দূরে থাকতো। আমাকে তো খাওয়া দাওয়া করলাম, করার পরে মা বলতেছে, ও বলতেছে যে আপনি আমাকে বিয়ে করতে হবে। কদিনের ভিতরে আপনি আমাকে এক সপ্তাহ দিয়ে বিয়ে করতে হবে। ও বাবা, আমি বললাম না, কি হবে সম্ভব? এক সপ্তাহ দিয়ে আমি তোমাকে বিয়ে করবো? সম্ভব না, কারণ আমার ভিতরে তো একটা ভয় আছে, হয়তো বিয়ে করছি, ওরা আমি কিভাবে এক সপ্তাহ দিয়ে বিয়ে করবো, চিন্তা করতে হবে, দেখতে হবে। তোর মা বলে, দেখো বাবা, যেহেতু ও তোমাকে পছন্দ করো, তুমি ওর পছন্দ করো, হ্যাঁ আমি তোমাকে এক বছর সময় নিলাম, তুমি এক বছর পরে আমি তোমাকে বিয়ে দিবো ওর সাথে।
এটা ওর মা বললো?
ও মা বললো, কি ও বলে না আপনাকে এক সপ্তাহ দিয়ে বিয়ে করতে হবে। তো মা আমাকে বলে যে বাবা না, ওকে আমরা ম্যানেজ করে দিবো, তুমি ওর সাথে কথা বলো, সব মিশো, সমস্যা নাই, আমরা এক বছর অপেক্ষা করো, এরপর আমরা বিয়ে করবো। তো ও চলে বিয়ে, আমি চলে যাই, আসি, আসার পর আমাকে বলে আপনাকে বিয়ে করবেন এক সপ্তাহের ভিতরে? আমি তো না ভাই, তোমার মা কি বলছে তুমি বলো নাই, আমার মা যেটা বলছে আমি এটা মানতে রাখি, আগে শোনা, বলে না তাহলে আমি বিয়ে করবো। তো ও এরপরে দুদিন পরে ও আবার নাই, ও হা হয়ে গেছে, ও কথা চলে গেছে, চলে গেছে কোথায়, পরে আমি শুনলাম ওর মা আবার আমার বাসা চলে আসছে। ম্যাডাম, ও তো ওর পাচ্ছি না, তোমার সাথে আছে কিনা, তুমি কি বিয়ে করছো কিনা, আমি তো টেনশন আছে। বলি না আমার, আমি কেন, আমি তো আপনাকে কথা দিচ্ছি, আমি এক বছর পর বিয়ে করবো, এখন কেন করবো। তো ও চলে দেখো, পরে শুনলাম যে ওই তখন ভোটার আইডি কার্ড, নতুন ভোটার আইডি কার্ড করে, তখন ভোটার আইডি কার্ড করতে গেছে, তখন ওই ছবিটা উঠেছে, ওই ছেলেটা ওর নাম্বারটা নিয়ে গেছে, ওই ছেলেটার সাথে তোর রিলেশন আছে, তো ওকে বিয়ে করে, ওই ছেলেটাকে বিয়ে করে। পরে শুনি যে এরকম ওকে বিয়ে করে, আমি আর করে শেষ। এরপরে এদিকটা আমার বাড়িতে আমার একটা খবর আসে, আমার আমার ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলে যে এরকম তোর ওয়াইফ তো প্রেগনেন্ট, তুই বাড়িতে এখন ওকে আনতে হবে, যে তুই যাই হোক তোর বউ এখন ওকে আনতে। তখন এক বছর কিন্তু আমার সাথে যোগাযোগ নেই, প্রায় সাত আট মাসের লোক হলো যোগাযোগ নেই, বাড়িতে যাই নাই। তখন গেলাম, এখন আমার বাবা আমার অনেক চিকিৎসা হতে, এদিকটা অসুস্থ, অনেক অসুস্থ, আব্বা চোখে দেখে না, হাঁটতে পারে না, তারপরে একটা হুঁশ নেই। তো আমাকে অনেক চিকিৎসা করে আমি চিন্তা করলাম কি করবো, যেহেতু একটা বাচ্চা হচ্ছে, এখন কি করার পর বাড়িতে গেলাম, ওটা আনলাম, আনার পরে যেদিন বাইরে থাকলাম, তখন আমি কিন্তু ওর সাথে কথা বলতাম না তেমন একটা, ওর মুখের দিকে কখনো আমি তাকাই নেবে, বিশ্বাস করবেন, ওর মুখের দিকে তাকাইতে ভালো লাগে না কখনো, মুখ তোর সামনে পড়লে আমার, আমি নিচের দিকে তাকাই থাকতাম, ও আমার দিকে তাকাইতে, এরকম কি বাবা আমার দিকে তাকাইলে আমি অন্যদিকে তাকাই থাকতাম, ওর মুখের দিকে কোনো তাকাইতে ভালো লাগছে না। তো গেলাম, যাওয়ার পর এখন আমার বাবু চল আমরা যাবো, আমার ভাল্লাগার আমার শাশুড়ি একটা বয়স্ক মুরব্বী আছে, উনি সবাই গেলাম যে ওনারা 10,000 টাকা দিছে, এটা নিয়ে মাথা চড়া করলাম, মাথা চড়া করে ওকে নিয়ে আসলাম, আমার সব আমাদের বাড়িতে থাকবে কদিন থাকবে, তো আমিও 2 দিন থাকি চলে গেছি, তেমন একটা কথাবার্তা হয় না, কিছু হয় না, ও তো অসুস্থ। সেগুলো আমি যাই সিগান চলে, যাওয়ার পরে হঠাৎ আমার বড় ভাই আমাকে শুনতে আমাদের বাড়িতে একটা ঠিকানা একটা জানা আসছে, ওই থানা থেকে একটা চিঠি আসছে যে ম্যাডাম ঢাকা থেকে আপনাদের একটা কেস হয়েছে, আপনারা হ্যাঁ ঢাকা থেকে ওই যে মিনিটা একটা কেস, মিনিটা ও কেস করছে ঢাকা থেকে, এখন খাইয়ে দিতে হবে। তো এখন আমরা তো অবাক দিচ্ছি, বড় ভাই, বড় ভাইয়ের নামও দিচ্ছে, আমার নামে, বড় ভাইয়ের নামে, আমার বাবার নামে, আমার আত্মা ভাইয়ের নামে, উনি থাকে বিদেশে। তো এখন হাজিরা দিতে হবে, এখন আমি কি করবো, এখন আমার বড় ভাই তোমাকে বলবে তুই কি করলি, এখন এগুলো করতে আমরা জীবনে কখনো কে থানা কেসের কোনো কাছে যাই নাই, কি করলি, দেখ এখন কিছু তো করার না, হাজিরা দিতে হবে। যাক গেলাম ওদের বাসায়, গেলাম আগে বাসায় গেলাম, বাবার পরে ও তো আমাকে দেখাবো আপনি কিভাবে আসতেন আমার কাছে, এভাবে দেখে গেছেন এখন আসতেন কিভাবে, দেখো আমি ভুল করছি ক্ষমা করা যায় না, পরে ও মেনে নেয়, ওর বাবা মানে না, ওর মা মানে না, ওটা ওরা তো কেস করছে, ওরা জানছে যে কেস করছে, এই জন্য গেছি আমরা, কিন্তু ওদেরকে আমরা বুঝতে দিই, আমি বলি না আমি এমনিতেই আসছি তোমার কাছে। তো এখন ও যাক ওরা মেনে নেয়, প্রথম মেনে নেয়, নেওয়ার পরে ওর সাথে আমার খুব সম্পর্ক ছিল, তো পরে জানি যে কারণ কখনো মামলার এজেন্টটা বয়সা পাইছেন কি, এগুলো বিতর যারা কি জানতাম না কখনো, তো আমার মামলার ভয়ে গেছি, তবে তখন ওর কাছে যাওয়ার পরে আমি আর ভয়টাই নাই, মানে এখন আমি বাস্তবে ওকে নিয়ে সংসার করতে চাচ্ছি, তখন আমার অন্য একটাই যেন ফিলিং চলে আসছে যে না এখন থেকে আমি ওকে নিয়ে সংসার করবো, ওইভাবে আমি গেছি বাস্তবিক না ওইভাবে গেছি, কিন্তু ওরা এটা বুঝতে পারেনি, ও বুঝতে পারেনি, সর ওর বাবা দিবে না, ওর বাবা মানতে রাখবে, ওর বাবা বলতেছে না এটা হবে না, তো অনেক লোকজন বসতো খালুরা, ওরা আবার খালুরা থাকে না সিটিং রোডে 2-3 জন, ও সবাই এখানে বসতে একদিন খালি বসতে সবাই মিলে, এখন আপনারা কি করবেন, আমার ভাই বলতেছে না এটা আপনারা যেটা বলেন আমরা এটাই করতে রাজি আছি, সমস্যা নেই, আপনারা কি করতে চাচ্ছেন, তো ওনারা বলতেছে দেখি আমরা চিন্তা ভাবনা করে দেখি, তো ওকে জিজ্ঞাসা করলো তুমি কি চাও, মেয়েটাকে মেয়ে বলতেছে না আমার স্বামী, আমার স্বামীর সাথে আমি থাকবো, কি করার আছে,
আমার স্বামী বলতে
আমি ওর স্বামী না,
ওকে
ও আমার, আমি স্বামীর সাথে থাকবো আর কি, এখানে কি করো, কি চ্যালেঞ্জ বলবে,
ওকে
ও আসাও আমাকে নিয়ে থাকবে,
মানে কেস তুলে ফেলবে,
হ্যাঁ তুলবে না মানে এটা পরে দেখবে, পরে থাকি, থাকার পরে ওর মা ওর গার্জিয়ান সবাই সার্লিশের মধ্যে বসতে তুমি আসলে কি চাও, বলতে থাকে আমার স্বামীর সাথে যাবো, আমি ওকে নিয়ে যাবো, অনেকদিন সার্লিশের বসার পরে ওকে ও আমার ওর বাবা বলতেছে যদি তুই এখন চলে যাস একদিন রাত্রে 12টা বাজে, তখন আমার কাছে টাকা ছিল না, বাবা সার্লিশের মধ্যে বলতো তুমি যদি যাও এখন এখান থেকে চলে যাবে আর আমাদের কাছে আসবে না, আর যদি না যাও তাহলে আমরা কেস করছি, কেস নিয়ে মামলা চলতে থাকবে, তো বলে না আমি আমার সার্লিশে চলে যাবো, তো আমার পকেটে তখন টাকা ছিল না, আমার সিটিং রোড থেকে টাকা থাকতে সিটিং ঢাকা থেকে সিটিং রয়েছে নর্মালি 300-250 টাকা, তখন 250
বাড়িতে যেটা বিয়ে দিল ওটা কই,
ওটা বাড়িতে আছে,
বাড়িতেই আছে,
ও বাড়িতে আছে অলরেডি, তো এখন ও কিছু করার নাই, কেসের দরতে দেখতে হবে কারণ সবাই নামে কেস করছে, ও আমাকে আমার সাথে চলে যাবে, কিছু নেই নেই, ও শুধু 2-3 টাকা আমার নিয়ে আমার সাথে চলে আসছে, ওর বাবা বাবার কথার কারণে, বাবা বলতেছে যে তুমি তো চলে যাবো না সব একবার চলে যাবো আর আমাদের কাছে আসবে না, তো বলছে হ্যাঁ আমি চলে যাবো, তোকে নিয়ে আমি যেখানে টাকা থাকি সেখানে থাকি ওখানে নিয়ে যাবো, ভাইকে বললাম ভাই হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে যাবো,
ওই সময় আপনার প্ল্যান কি, কারণ বাড়িতে তো বউ একটা আছে, ওখানে কি করবেন,
আমার প্ল্যান ছিল যে আমি আসলে ওকে নিয়ে থাকবো আর ওকে যেভাবে ডিসিস করে যেভাবে একটা মীমাংসা করে দিব
বাড়িটা,
হ্যাঁ তখন কিন্তু বাড়িতে একটা মেয়ে হয়,
তখন বাড়িতে অলরেডি মেয়ে হয়ে গেছে,
মেয়ে হয়ে গেছে, হ্যাঁ, তো তখন ওরা আবার আমাদের বাড়িতে যায়, ওর মা আর ওর বাবা আমাদের বাড়িতে যায়, তো বাড়িতে যাওয়ার পরে ওরা দেখে দিচ্ছি আমি মেয়েদের নিয়ে চলে আসছি, বুঝছেন মেয়েদের নিয়ে আমি সিটাং চলে গেছি, আমার বাইয়ের কাছ থেকে 500 টাকা নিয়ে আমি ওই দিন নাই দিয়ে চলে গেছি সিটাং, সিটাং যাওয়ার পরে ওর নিয়ে আমি সিটাং থাকি, এর ফাঁকে ওরা আমার ঠিকানা নিয়ে আমাদের বাড়িতে যায়, আমার বড় ভাইয়ের সাথে দেখো আমি ঠিক আছে আমরা এটা আপোষ করবো আপনাদের বাড়িতে যাবো, আমার বাড়িতে যাই দেখবো বাড়ি দেখে আসে তারপর এটা আপোষ করবো, পরে এখন আমরা তো কি করবো একটা ভয়, তখন আমার ওই দ্বিতীয়টা কিন্তু আমাদের বাড়িতে ছিল না, উদ্দেশ্য ওদের বাড়িতে ছিল, তখন অসুস্থ হয়েছে, তো বাড়িতে যাওয়ার পরে আমার ভাইয়া কিন্তু ভাইয়ের কথা হয়েছে যে ওরা হয়তো বুঝতে না পারে আমি দিদি বিয়ে করছি, এভাবে ওদেরকে বাড়িতে দেখাইয়ে নিয়ে আসবে, কিন্তু ওরা আবার সালাকি করে বাড়িতে যাওয়া আমার বাবিদের থেকে আমার বাবিদের নাম্বার নিয়ে আসছে, আমি পরে চলে আসার পর ওনাদের সাথে কথাবার্তা বলে এটা একটু ঝামেলা করতে চাইছি, ওরা বলতেছে ও তো বিয়ে করছে আবার বাড়িতে এসে আপনার কি বলবেন, হ্যাঁ ও বিয়ে করছে ওর মেয়েও আছে, তো ওরা তো আরো ফায়ার গেছে, তখন মিনিটাকে ফোন দিল, আমি মিনিটা আমার কাছে কেন মিনিটাকে ফোন দিল তুমি তাড়াতাড়ি বাড়ি এখানে আসো তোমার সাথে কথা আছে, কেন আমি নিশ্চয়ই আমি অফিস করতেছি এখন কিভাবে যাবো এক সপ্তাহ না এখন কিভাবে সেটা নিব, ও বলতেছে না আমার বাবা মা বলছে আমি যাচ্ছি যাবো আপনি যাবেন গিয়ে সেটা বলো না আমি চলে যাবো, তুমি কিভাবে দেবে আমি আমাকে রেখে করে দিয়ে যাবো, বলে না আমি যাবো, পরে কি করার বিশেষ ধরে রাত্রে উঠলাম গাড়িতে অফিসে, অফিসে একটু মিথ্যা কথা বলে আমার বাবা অসুস্থের কথা বলে উঠলাম চলে আসলাম সেটাই ঢাকা, সেটা ঢাকা আসলাম, আসার পর ওদের বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর ওর মা বাবা এটা বলছে আমি বাড়িতে বিয়ে করছি ওকে, ওর বাপ পালিয়ে গেছে, ও আমার সাথে মিশতেছে না। কিন্তু ভাইয়া সিদ্ধান্ত
কি মিশতেছে না,
মিশতেছে হ্যাঁ মিশতেছে। যখন ওকে বলছিলাম বাড়িতে বিয়ে করছে একটা, আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না, ও মানে ওর মতো চলতেছে, আর আমার সাথে গরম, আমার সাথে রাগ হয়ে গেছে, কথা বলবে না আমার সাথে, আপনি চলে যান আপনি হলে আমি দেখবো কি করতে পারি। এসে আপনি কেন দিদি বিয়ে করলেন আমাকে রেখে? আমি দেখো আমি ভুল করছি, এখন আমি তোমাকে নিয়ে থাকতে চাচ্ছি, তুমি বিশ্বাস করো আমাকে। কিন্তু ও বুঝতে চায় না, ওটা কখনো বুঝতে চায় না। পরে এখন কি করবো, ওর বাবা মা আমার বড় ভাই ডাকলো, এখন আপনারা কি করবেন, এখন কি করতে চাচ্ছেন বলতে? ঠিক আছে আপনারা আসেন, আমরা এটা ভাঙি ফেলবো। কীভাবে ভাঙবেন? হ্যাঁ আপনার টাকাটুকু নিয়ে আসেন, আমরা এটা ভাঙি ফেলবো। পরে এখন ভাঙবো যে কীভাবে ভাঙবো, ওনারা বলতেছে আপনারা যেভাবে ভাঙেন আমরা এবার মানি। আমার ভাইয়ের কথা হচ্ছে, আমার ভাইয়ের বলতেছে এখন কি করবে, ওকে ভাই ওরা যদি ভাঙি ফেলতে চায় ভাইয়ের লোক কেমন জানি ওর বাবার সাথে কথা হয় তো সে কথা দিলে ওনারা ডিভোর্স করে ফেলবে। আর কিছু লাগবে না। আমার ভাই বলে হ্যাঁ ওনারা বলছে কথা যে 3,000 টাকা দিলে ওরা রিভার্স করে উড়ে দিবে। তো আমি বলি ভাই আর বিশ্বাস হয় না, আমি তখন সেটা তো আমার বিশ্বাস হয় না, কারণ ওরা কেস করতে হচ্ছে, ওরা অন্য কোনো প্ল্যান করতেছে ওরা। তো আমি ভাইয়ের বললাম ভাই বিশ্বাস হয় না, কারণ ওরাই বলছে 3,000 টাকা দিলে ওরা এটা উড়ে দিল, রিটার্ন করে দেবে, বিশ্বাস করে দেবে। তো আমি বললাম ঠিক আছে আপনি যদি বলছেন আসেন। পরে আমি সেখান থেকে নাইটে আসছি ঢাকা, উনি তো এখানে ঢাকায় নাই, উনি বরফা থাকবে ভাবে। আসলাম, আসার পরে রাত্রে 8-9টার দিকে একসাথে গেলাম, যাওয়ার পরেই ওদের বাড়িতে ঢুকবো মানে বাসার সামনে আসছি, তখন একটা মোটরসাইকেল একটা লোক আসে আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ফেলছে। তখন আমার কিন্তু বুঝতাম না যে এরকম করবো, আমার হ্যান্ডকাপ লাগিয়ে ফেলছে, লাগাই আমার ওদের রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে আমার দিদিকে থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় দিয়ে এগুলো করো যারা যারা বিয়ে করো। পুলিশ ওসি মানে আসার লগে লগে আমার ভাইয়া তো বলছে ওরা ডিফেন্স উড়ে করবে, পুলিশ মানে ও মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে, রিক্সাতে দোকানের সামনে আনছি, বাসার সামনে আইসে লগে লগে হাতে হ্যান্ডকাপ লাগাই ফেলছে। তো আমি আর কি করবো, তারপর আমার তো শরীর কাঁপতেছে ভয়ে, কি করলাম কেন আসলাম ওরা আমি বিশ্বাস, ওর সাথে আবার আসার আগে কথা বলছি, দেখো আমি কি আসবো, তুমি বললে আমি আসবো না, আসবো না কারণ আমার ভয় হচ্ছে। তো বলে না আপনি আমাকে বিশ্বাস করেন, আমি যত কিছু হোক আমি আপনার সাথে থাকবো, আমারও ওকে ওর সাথে আমি অনেক আমার অনেক পছন্দ, এখনো ওকে আমি পছন্দ করি। তো বলে আসেন, আসলাম, আসার পরে আমাকে হ্যান্ডকাপ লাগে বাসা নিয়ে নিলেন, দুদিনটা বসে দুদিনটা থাপ্পড় দিল আমাকে, তারপর দেখেন মারবেন না আমাকে, গ্রেপ্তার করছেন ঠিক আছে নিয়ে যান কিন্তু গায়ে দেবেন না। পরে ওর দুলা ভাই ওর খালু যায় আমাকে অনেক গরম, আমাকে হাত দেয়, আমার বড় ভাই তখন চলে যায়, আমাকে যখন ধরে ফেলছে বড় ভাই চলে যায় লগে লগে, বড় ভাই যাই বড় ভাই চলে যায় সিলিয়ানগুলো দাঁড়িয়ে থাকে, তখন তো টাকা আছে 30,000 মতো ওনার ফকরে। তো ওরা তো রুমে নিয়ে আমাকে হাত তোলাটা বেঁধে দিচ্ছে দিকে, সেরকম বসে রাখে আর গাল ভাই থাকতে দিয়েছে তিনটে ওসি। তো আমি বসে থাকি কি করবো, পরে ওইখান থেকে মেয়েটার বললাম দেখো তুমি তো কাজ করছো ভালো করছো, আপনার এটা ভালো করছো, বাবা মা বলতেছি আপনার কাজটা কেন করলেন? হ্যাঁ আপনার যেভাবে একটা বসে সবাই মিলে একটা কয় না, এটাই তোমার শাস্তি, জেলখানায় যাও, জেলখানায় যাই, জেলের মজা বুঝে এরপরে দেখবো কি বলা হয়। ফলে ও তো উনি আমার মোটরসাইকেল ফিসে করে নিয়ে গেছে, নিয়ে এসে জানকে ফোনা করলাম, দেখেন স্যার আপনি আপনার কিছু টাকা দিয়ে আমাকে ছেড়ে দেন, তাহলে উঠে বললো হ্যাঁ দিতে পারবি 50,000 টাকা দিতে পারি, না ভাই আমরা গরিব মানুষ এত টাকা করতে দিবো, আপনি আমি 10,000 টাকা দিবো আপনাকে ছেড়ে দেন। পরে উনি কথা বলে 30,000 টাকা পর্যন্ত আসে, কিন্তু 30,000 টাকা আমি দিই না, আমার ভাই বলে না 30,000 টাকা কেন ওকে দিবো, ঠিক আছে তুই থানাতে আমরা দেখবো কি করতে পারো ওরা। পরে আমাকে নিয়ে কথা হয় না, আমরা পরে সালান করে দেয়, পরের দিন সালান করে দেয় না, কারাগার নিয়ে যায়, ওখানে ওখানে থাক রাখে। পরের দিন মিনিটে আর ওরা মা আমাকে দেখতে যায় দুদিন পরে, তখন আমি ওকে বলছি দেখো তুমি আমাকে খেলতে ছেড়ে নাও, তুমি যাও আমি থাকো শুনবো, কিন্তু ও শুনে না ওর মতো চলে। পরে এখন আমি তো জেলের ভিতরে, পরে একদিন হাজিরা 7 দিন পরে কোর্টে উঠেছে, উঠানোর পরে আমার বড় ভাই সব গেছে সবাই হাজিরা, তখন বড় ভাইরে আমার বড় ভাই কোর্ট থেকে বড় ভাইরে আস করে, পরে বড় ভাইরে জেলে ঢুকে যায়, তো ভাই আমার একই পাশাপাশি ঢুকে থাকি। পরে আসলে অনেক খারাপ লাগছিল তখন আমার জন্য, আমার বড় ভাই জেল কাটতে হচ্ছে তো অনেক কষ্ট করছে বড় ভাই, তো জেলকে জেলে দুজন থাকি। পরে জেল তো আসলে ভাই বুঝতাম না কিরকম, কিছু নিতে পারিনি, আমাকে টাকা ছিল সব জমা দিতে হয় গেলে, জেলটাও রাখি না গেলে, কখনো জানতাম না যে জেল এরকম। পরে যাই ভিতরে নিয়ে যায়, নেওয়ার পরে জেলখানাতে ভাই যেরকম, এখানে আসলে না দেখলাম ভাইয়া এখানে শুধু একমাত্র মেয়ে পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়, গাঁজা কক্স মানে মদ্যা নেশা জাতীয় যত কিছু সব কিছু পাওয়া যায়। আর ওইখানে একটা জিনিস কি, সুন্দর ছেলেটাকে দেখলে ওরা কিছু কিছু লোক আছে কিনে নিয়ে যায় ওদের সাথে মানে মিলামেশা করার জন্য ছেলেদের সাথে, ছেলেদের সাথে যায়। তো ওইখানে আমি গেছি, এখন আমারও তো নিয়ে গেছে আরেকটা ছেলে, আমি তো দেখতে সুন্দর আমাকে নিয়ে গেছে আরেকজনের কাছে, এক রুমে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওই ছেলেরাগুলো আমাকে নিয়ে ওদের সাথে রাখে, ওদের সাথে খাওয়ায়, বলে টাকা টুকু কত আনছো, কয় টাকা আছে অ্যাকাউন্টে, আমি ওকে দেখ আমার কাছে টাকা টুকু নেই ভাই, আমার মনে হয় 200-300 টাকা আছে, মানে দেখ ওইগুলো জমা দিছে 200-300 টাকা আছে, কয় 300 টাকা আমাকে দিয়ে দেয়, তুই আমাদের সাথে থাকবি, ভালোভাবে থাকতে পারবি, ভালোভাবে খাইতে পারবি, ওরা নাকি কয়টি, ওরা মানে একটা ওয়ার্ডের দায়িত্বে থাকে। তো ওরা 2-3 দিন আমাকে খুব আদর করে, খাওয়া দাওয়া ভালো করে, ভালো করে আর থাকে, পরে 2-3 দিন পর জানে টাকা থাকে না, তখন অন্য জায়গায় ছেড়ে দিয়ে দেয়, শুনাই খালি একটা কম্বল দেয়, সে কম্বল একটা নিয়ে শুয়ে থাকতে হয়। আর মশার কামড় সকাল ছয়টা বাজে ছাড়ে দেয়, আবার সন্ধ্যার আগে আগে ভিতরে ঢুকে তালা মারি দেয়। তো বসে থাকি অনেকের সাথে পরিচিত এখানে। তো এরপর বড় ভাইয়ের সাথে, বড় ভাই টাকা নিয়ে যায়, বড় ভাই সাথে টাকা থাকে 1000 টাকা, কিন্তু টাকা ঢুকে কিছু ঢুকাই দেয় না। বড় ভাই কেমন জানি সেলাই করে নিয়ে যায়, ফলে উনি আমাকে 500 টাকা দিয়ে দেয়, আর 500 টাকা ওনার কাছে রাখে। তো আমি কি করি, সেন্ট্রাল কেন্দ্রের ভিতরে ওই বরমটাতে মিশে দিয়ে একটা থাকে, ওই ভিতরে শিখন করে ঢুকে রাখি। তো থাকে দুজন, চারি পাঁচ দিন থাকার পরে কোনোরকম থাকি আর কি। খুব কষ্ট মানে নিজেকে, একদম একা মনে হয়, ভিতরে কিচ্ছু নাই, অনেক লোক। তো বসে থাকি সারাদিন মাঠের মধ্যে, আর দুপুরবেলা একবার ঢুকে তালা দিয়ে দিব 1 ঘন্টা, আবার বিকেলবেলা তালা দিয়ে দিব ঢুকে। থাকতো এখানে একটা 5 লাখ কম্বল আছে, সেই কম্বলটা বিছাই এইভাবে থাকতে হয় আর কিছু নাই। মশার কামড় খাওয়া দাওয়া দেয়, সকালবেলা দেয় না, মানে দুপুরবেলা একটা রুটি দেয়, আর খাওয়া দাওয়া না ভাইয়া, আচ্ছা এগুলো খাওয়া দেয় না। হোটেলের টাকা ছিল 300 টাকা, ওইটা দিয়ে আমি দোকান থেকে ফুরে নিতাম, ফুরে নিয়ে খেতাম। ওইখানে একটা কার্ড দেয়, ওই কার্ড দিয়ে ফুরে কিনে কিনে খাওয়া দেয়।
আচ্ছা, এদিকে তো মিন্তির জন্য আপনি জেলে ঢুকলেন, আর আপনার বাসায় যে ওয়াইফ, যেটা আপনার ফ্যামিলি থেকে,
তখন এরা এটা জানে না।
ওর নাম কি?
ওর নাম ছিল সালমা, ও কিন্তু এটা জানে না,
ও তখন জানে না ঘটনা,
তখন এটা জানে না ঘটনাটা, এখন জানে না।
ফ্যামিলি মেম্বাররা ইনভলভ হয়ে যাচ্ছে, ফ্যামিলি মেম্বাররা জেলে চলে যাচ্ছে, তখন ও জানে,
তখন জানছে, মানে যখন বড় বাড়ি ঢুকেছে তখন বাড়িতে একটা সবাই জানা জানি হয়েছে। তোমার ও তো এমনিতেই ওর কোন রকম স্বামী থাকলে হয়েছে, ও তো বিয়ে হয় না, ওর অনেক বছর হয়ে গেছে, বুঝলেন, বিয়ে হয়েছে, ও স্বামী থাকলে হয়েছে, সারা তো নিবে আমাকে, যেহেতু বড় ভাই ঢুকছে, দেখবে সবাই তো রেডি আছে টাকা টুকা নিয়ে সারাবে। তো আমাদের 8 দিন পর আমাদের হাজিরা আছে, ওই দিন হয়তো যাবি না বের বলছে, তারপরে মিনিটা দেখতে আসতাম, আমি দেখো মিনিটা তুমি যাই করছো, তুমি আমাকে বের করে নাও, আমার বাইকে ছাড়ে দাও, আমার ভাই আমার জন্য বাইজেল কাটতেছে, বাই জীবনে কোনো ভুল কাজ করে নাই, বাই নিয়েছে কখনো, কারো 1 টাকা খায় নাই, উনি 1 টাকা 1 টাকা খাইছে। উনি এত ভালো, মানে কারোর সাথে দুই কথা বলবে না, বড় বড় ভাই এরকম, কারোর সাথে দুই কথা বলবে না, আমার ফ্যামিলিটা এরকম, আমার মা বাবা এরকম শিক্ষা দিচ্ছে আমাদেরকে, কারোর সাথে কোনো বেয়া দুঃখী কারো এগুলো করতো না, কিন্তু আমি যে কি করলাম এটা আমি নিজে জানি। পরে ওরে বলি, ও শুনো না, ওকে জেলে ঢুকছে, এবার জেলের মজা বুঝেন, এরপর দেখা যায় বেরোলে বলতে হবে। তো এদিক দিয়ে আমার বড় ভাই আসে, বড় ভাই বলতে বাবিরা আসে, বড় ভাবি আসে, বড় ভাই শ্বশুর আছে, তখন বাবা অসুস্থ, বাবা আসতে পারে না, বাবা খুব সবার মতো হয়ে যায় আর কি, বিশ্রামের সবকিছু এরকম, বাবা আসতে পারে না। তো আসে, আসার পর বাবিদের বললাম, বাবি দেখেন ওরা যেভাবে বলে এভাবে আপনারা মেনে নেন, মেনে নিয়ে আমাদেরকে বের করে ফেলেন, সমস্যা নেই, আমি দরকার পড়লে দুটো রাখবো, অসুবিধা নেই, আপনারা যেভাবে এটা একদম ম্যানেজ করবেন।
ওকে, অপরাধ আসলে যখন একজন মানুষ করে, তখন চারপাশ থেকে যদি সেই সাপোর্টটা না থাকে, সে অপরাধী খুব বেশি অপরাধ করতে পারেন না। বাট আমরা অপেক্ষা করবো আসলে মাত্র 5 মিনিট, ঠিক রাত 12টায় ফিরে এসে কি ঘটেছে ওর জীবনে সেটা জানার জন্য। আমরা প্রিয় শ্রোতা 5 মিনিটের বিরতি নিচ্ছি, আর ফাঁকে আপনাদেরকে বলছি, যারা জিবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি, 0961389282। ফোন করার পরে আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবেন, যাতে করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
সময় রাত 12টা, প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আকাশ কনফেস করছে এখানে, এবং আকাশের জীবনের আকাশ সম অপরাধ কি সেটার ভিতরে হয়তো আমরা কিছুটা হলেও প্রবেশ করতে পেরেছি। কথা না বাড়িয়ে আমি আবারও ফিরছি আকাশের কাছে। আকাশ, আমরা যেখানটায় ছিলাম তারপর
জেলখানে অনেকের সাথে দেখা হয়, অনেকে অনেক কথাবার্তা, কে কি জন্য আসছে, আমি কি জন্য আসছি এগুলো বলি। বলতে বলতে অনেকে বলে, কেউ আসে এরকম আমার মতো, অনেকে অনেক রকম আসে, বলে দেখছেন আপনার বলবেন আপনি আসছেন, এবার গেলে ওকে ভালো করে বুঝা দেন, অনেকে অনেক চিৎকারি মুস্কারি করে, যাকে এমনিতেই থাকি। পরে একদিন রাত্রে আমার ওই আমার ভাই 500 টাকা দিছে, সেটা ওই ছেলে যারা আমাকে কিনে দিয়েছিল গেট থেকে, ওরা আবার গেট থেকে কিনে নিয়ে যায়, সুন্দর ছেলেটা দেখলে ওরা কিনে নিয়ে যায়, ওর ভিতরে কয়েকটি অনেকগুলো রুম আছে, ওগুলো কিনে নিয়ে যাবে,
কিনে নিয়ে গিয়ে
নিয়ে নেয়, ওরা ছেলেদের ছেলে মেলামেশা করতে চায়
জেলের ভিতরে।
হ্যাঁ, জেলের ভিতরে এটা করতে চায়, তো ওরা আমাকে কিনে নিয়ে যায়, নিয়ে পরে আমাকে ওরা আমার সাথে করতে চায়, আমি দিনে আমি অনেক জ্ঞান করি, আমার সাথে ওই সব আমি করতে দিনে। তো একদিন রাত্রে আমার সাথে একজনে চায়, ওরা মানে ওই রুম অনেক, ওই রুমটা অনেক বড়, ওই রুমের ভিতরে প্রায় 100 জন লোক হবে, ওইটা ওই দুজন ওই রুম 100 জনের ভিতরে দুজন থাকে, ওরা হইলো ওই রুমের ইনচার্জ। তো ওরা ওইখানে ছেলে যেগুলো সুন্দর সুন্দর দেখবে গেলে ভিতরে, ওরা এগুলো কিনে নিয়ে যায়, কিনে বলতে ওরা কিছু টাকা কাছ থেকে কিনে, পুলিশের কাছ থেকে, জেলের ভিতরে তাদের থেকে এসেছে।
ইন্টারেস্টিং। তো
পরে ওরা কিনে নিয়ে যায়, পরে আমি ভিতরে বেশ শুনছি আরকি, পরে এরকম বলে তুই তো সুন্দর, তুই তো জেলে থাকতে পারবি না, তোর ছেলেরা এরকম করবে এরকম করবে, আমি যে ভাই কি করবো, তুই তো আমি কিভাবে কি করবো, কিভাবে কি করবো। কয়ে তো আমার একজন বলছে থাকতে, ও কয়েকবার গেছে, যখন আমাকে কারাগারে ঢুকায় তখন একজন বলছে, দেখেন যদি আপনি কাউকে সুযোগ দিবেন না, সুযোগ দিলে সবাই আসবে। তো আমার আবার এগুলো ভালো লাগতো না, আমি পরে একজন আমার কাছে একজন ডাক্তার আসছে, আমি দিই, ফোন চলে গেছে। পরে এরপরে আমার সাথে ওরা তো পায়ার আমাকে নিয়ে নিয়েছে টাকা দিয়ে, আমি ওদের কথা মতো চলতেছি না, আমার যারা কিনে নিবে তার কথা মতো চলতে হবে, ওরা মাইর করবে ওরা বের করে দিবে, কিছু করার নেই, এখানে ওরাই রুমের ইনচার্জ, ওরা যা করবে তা করতে হবে, ওদেরকে এরকম ক্ষমতা দিয়ে রাখছে। তো আমি দিনা আমাকে অনেক মাইর করে একদিন রাত্রে, তবে অনেক কান্না করি লাস্টে। পরের দিন আবার যখন দেখে আমার দেখছিল রাত আমার কাছে গেছে যে আমার গঞ্জির ভিতরে দেখছে টাকা, তো ওই টাকাটা দিনে আমার দেখে কয়ে তুই আমার টাকা চুরি করছিস, এই কথা বলে আবার আমার মাইর করে। আমার বড় ভাই দেখে না, বড় ভাই আরেকটা রুমে ছিল, অনেক ব্যথা পাইছে, অনেক কান্না কষ্ট করছে যে মেয়ে যাবে না আজকে এত কষ্ট পাচ্ছে কি করলাম। তো আর একজনে বলি ভাই তো ওইখানে তো অনেকে বন্ধুত্ব হয়ে গেছে অনেকের সাথে, বলি ভাই এরকম দেখছেন এটা এরকম কেন করে ভাই, ওদের কাজে এটা ওরা এখানে কদিন বাজে আইসে আসে থাকে দিলে ওরা দিলে আমার দিলে থাকে কয়েকটি। তো আমি থাকি, থাকার পরে এরপরে এখন আমাদের কোর্টের ডেট আছে, হাজিরার ডেট আছে, সবাই আসছে আমাদের বাড়ি থেকে সবাই আসছে, এক গাড়ি চলে আসছে, মানে আজকে ওদের সাথে কথাবার্তা বলে আজকে আমাদেরকে জামিন করবে, ওরা মানে নিবে যেটা বলছে মানে নিবে। তো সবাই মিলে বসে, বসার পরে আমার বড় ভাই গেলে আমি গেলে কোর্টে উঠি, ওটা করে ওনারা নাকি আগে আফস হয় 93,000 টাকা করা নেয় মিনিটে
আপনার ফ্যামিলির কাছ থেকে।
হ্যাঁ 93,000 টাকা পরে এই সহযোগিতা করছে, কিন্তু আমার একটা বড় ভাবে আমার মেজবাবি যেটা ওটা সহযোগিতা করছি ওদের, কিন্তু মেজবাবিটা আসলে আমাদের সংসারে ভালো না, উনি আমি আসলে আমার সংসারটা বলতে চাচ্ছি না।
ওকে ঠিক আছে,
আমার জীবনের কেন্দ্রে বলছি বাবিটা ভালো না, ওদের সাথে কথাবার্তা বলে ও বলছে আমার বাবি ফরে আমার মেয়েটা বলছে আর কি যে ও অনেক টাকা নিতে পেয়েছে 3-4 লাখ টাকা নিতে পেয়েছে আপনার থেকে ধরে রাখতে নেই আপনার বাবি বেলা কেমন বলছে। তো দেখ 93,000 টাকা নেয় সব নিয়ে প্রায় 1.5 লাখ টাকা 1,20,000 টাকার মতো খরচ হয়, এই টাকাটা দেয় আমার বড় ভাই যে বিদেশ থাকে উনি এখন আমি টাকাটা দিতে পারিনি বড় ভাইকে
1,20,000 টাকা দিয়ে আপনারা আপোষ করেন।
হ্যাঁ পরে তারা খাবি আর কি পরে বাইরে যখন দিনে করে যায় ওরা বললাম যে দেখো তুমি প্লিজ এগারোটা করো না, তুমি তালাক দিও না, যা করো তালাকটা দিও না, যখন আমাদেরকে যে কেউ করে নেয় তখন ফটো দেখা হয় ওরা, আমি তখনই কথাটা বলি দেখো এই কাজটা করিও না, তালাক দিও না, কাজ যা করো তুমি আমাকে নিয়ে যাও আমি ওর সাথে ভালো ভালো থাকি। কিন্তু ও এটা বুঝে নাই, ও ঠিকই করে ফেলছে, ও করে নাই, ওর বাবা মা করছে, বাবা মা টাকা পাবে, বাবা করছে, আমার টাকা লোভ ছিল বাবা এই জন্য করছে বাবা, পরে ও নেয় নেওয়ার পরে বাইরে বাইরে ওই দিনে বাইরে যাই আট দিন থাকার পরে, জেলে 8 দিন থাকি ধন্যবাদ, বাড়ি থাকে 5 দিন আমি থাকি 8 দিন, বের হওয়ার পরে যাই তখন আমার ওই নানা একটা করে নিয়ে যায় আমি ওই কাজে ভুষে নেই নিয়ে তালাক তোমার সাইন করে, তখন সাইন করে তখন আমি বাবা কিন্তু আমি আশা করছি এই সাথে থাকবো বেরোয় নিজের কাছে যাবো অনেক আশা করছিলাম জেলের ভিতরে, পরে ও আর যাওয়া হয় না, পরে চলে যাই আমি আমার বাড়িতে চলে যাই ওরা ওদের বাড়িতে চলে যায়, যাওয়ার পরে যাক ওদের সাথে কাটছিট হয়ে গেছে, পরে আমি আমরা আমাদের হালে চলে যাই ঢাকা বাড়িতে, বাড়িতে যাওয়ার পর আমি আবার সিরিয়াং চলে যাই বাড়িতে 2 দিন থাকি, থাকার পর আবার সিরিয়াং চলে যাই ও চাকরি করি, চাকরি করতে থাকি, তো ওইখানে চাকরি করার পরে আমি আরেকটা ফ্যাক্টরিতে আসি, মানে আগে যেখানে করতাম ওইখানে আমার চাকরিটা চলে যায়, চলে যাওয়ার পর আমি আরেকটা ফ্যাক্টরি আসি, আসার পরে ওইখানে চাকরি করি 2 দিন থাকার পর আমার বসে অবস্থা আমার বাবা খুব অসুস্থ, বাবা মারা যায়, বাবারা মারা যায়, মারা যাওয়ার পর বাড়িতে আসি, যাই পরে চাকরি করি, তখন আমার একটা মিশে তোমার সম্পর্ক হয় এটা আমার ভালো লাগে,
বাড়িতে একটা বউ, একটা বউ থাকে, হ্যাঁ
বাড়িতে ওর আছে,
তো ওরা আপনার তো এর আক্কেল জ্ঞান বলে কোনো কিছু নেই, মানে এত কিছুর পরে
নেই আমি এখানে আসা, আসলে আমার এই জন্য আমি এখনো বুঝতে পারছি কি করব, আমার এই জন্য এখানে আসা ভাই আমি যা বলবো সত্যি বলি সব শুনি সেজন্য আসা। এরপরে ওরা আমার ভালো লাগে, ওর থেকে দেখি ও আমাকে দিকে থাকে থাকে আমি দেখি ওর বাড়ি এসে যাই বরিশালে ফিরে ফোন, তো অনেকদিন দেখি কথাবার্তা বলে কথা বলি না, মানে এক লাগে তো আমি এসে লাইনে সুপার হয়ে যাবো ও এসে কথা হয় এভাবে বলতে থাকি, কথা বলি কম কিন্তু ওর সাথে থাকে থাকে ওর দিকে সবসময় দিকে থাকে থাকে ও আমাদের থাকে থাকে থাকে, তো অনেকদিন পরে ওরে বলি ফোন নাম্বারটা নিয়ে ফোনে বলি যে আমার ভালো লাগে, ও আমাকে ভালো লাগে বলে, সবসময় ফোনে কথা হতো ওর সাথে কখনো দেখা হতো না, ফোনে বেশি তার কথা হতো, ওর মাও চাকরি করতো ও থাকে, ওর মা জায়গায় আরো জায়গায় চাকরি করে ও এখানে চাকরি করে, ও আবার বাবা মারা ও যখন ছোট তখন বাবা মারা যায় ওর শাশুড়ি ওর মাকে বিয়ে করে বলে আমাকে সব, ওর অনেক কষ্ট হয় সেজন্য আমিও চাইছি যে ওই ওকে বিয়ে করতে পারি থাকবো এখানে, আমি ওকে বলি পরে ও রাজি হয়, তোর সাথে সম্পর্ক চলে আমার প্রায় 1-1.5 বছর মতো, এদিক দিয়ে মাঝে মধ্যে বাড়িতে আসি কারণ আমার তো একটা মেয়ে আছে আর বাবা বলছে এখন বাবা চলে গেছে, মাঝে মাঝে আসি বাড়িতে ওর সাথে মাঝে মাঝে থাকি বাড়িতে, হয়তো 3-4 মাস পর একদিন আসি, আসে 2 দিন থাকি, থাকি বছর ও আমাদের বাড়িতে থাকে, তেমন একটা খুশি দিনে মাসে 2,000 টাকা দিই, 2,500 টাকা দিই, 2,000 টাকা দিই, কিন্তু না ওদের বাইরা বলে টলে মানে এটা করছে যে ওকে খরচ করে দিতে হবে তোমার বাড়িতে থাকবো খরচ দিতে হবে ওকে আছে আমরা দিব তারপর তোমার দিতে হবে, তো 2,000 টাকা দিয়ে মাসে মাসে ও থাকছে মাঝে মধ্যে আসতাম কিন্তু কখনো আমি ওর মুখ দিকে তাকাতাম না, আসতাম ঠিকই বাড়িতে আসতাম মধ্যে মুখ দিকে কখনো তাকাতাম, সারাদিন রাত্রে প্রতিদিন রাত্রে কথা বলতাম কোথাও দেখা করতাম না, পরে দেখা করতে এইভাবে চলতে থাকে অনেকদিন ধরে, পরে একদিন আমি ওকে বলি দেখো অনেকদিন পয়সার সম্পর্ক আছে এখন আমি তোমাকে বিয়ে করবো, বলে দেখেন আমার বাবা মা তো আমাকে দেখে নেবে আমি সেখানে করবো কিভাবে শুনবো আমি বিয়ে করতে পারবো না, ওর ভয় হয়েছে আমার সাথে কখনো বাইরে দেখা করতো না, তো ওর মাকেও বলতো বলার পর একদিন ওর মা আমার সাথে দেখা করছে মার্কেটে আসে আসে আমার সাথে দেখা করে, ওর মা আমার পছন্দ করে বলছে বাবা এখন আমারও তোমার ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে আমি আমার মেয়েকে তোমার কাছে দিব, তবে কিছুদিন হঠাৎ তোমার আঙ্কেলকে আমার দিব হয়তো, ওর নাম ছিল কারিমা, পরেও বলছে হ্যাঁ ঠিক আছে আমি আমার বাবা আমার বাবা রাজি নেই এখন কি করবো আপনার অপেক্ষা করবো। তো পরে অপেক্ষা করতে থাকি তখন 2011 সাল, তো আমাকে দেখো তাহলে আমরা এক কাজ করি আমার আপনার 1-1.5 বছর আমাদের সম্পর্ক ফেলে আমরা বিয়ে করে দিই, এরপর আসতে দিল না মেনে নেবে যখন মেনে তখন, কারণ আমি তো তোমার সাথে থাকতে পারবো। তখন অনেক ঘনিষ্ঠ মানে রাত্রে ফোন দিলে 2-3 ঘন্টা কথা বলতে পারতাম না, সময় শেষ হইতো না, কথাই বলতে থাকি কিন্তু সময় শেষ হয় না। ও বলতো ও টয়লেটের মধ্যে যে কথা বলতো বাসায় কথা বলতে পারতো না, কারণ বাবা মা এক রুমে থাকতো ও এক রুমে থাকতো ওর সাথে এক সাথে থাকে এই জন্য কথা বলতে পারতো না, তো টয়লেটের মধ্যে যাই খাই খাই কথা বলতো আমার সাথে এভাবে কথা বলতো, আমিও বলতাম সারা রাত বহু রাত্রে তারা যাবে কথা বলতাম, তো এভাবে যাইতো কিন্তু কোথাও দেখা করতে পারতাম না, ও কখনো দেখা করতে থাকতে পারিনি। তো হঠাৎ ওরা বুঝাই দিতে অনেক রকম অনেক কষ্ট কষ্ট করে বুঝাই ওকে আমি বলে দেখান তাকে কি করবো, ও অনেক কিছুর পরে অনেক বোঝানোর পরে আমি মরে যাবো আমি এই করবো আমি সেই করবো তুমি যদি আমার কাছে না আসো আমি,
হ্যাঁ
আমি বলতাম বিশ্বাস করো আমি মরে যাবো।
তখন চিন্তা করতেন যে ফার্স্ট ওয়াইফ যে ঘটনাটা ফার্স্ট ওয়াইফ আছে বাসায় এটার জন্য আপনার ফ্যামিলি থেকে 1.5 লক্ষ টাকা চলে গেল, আবার যদি এরকম একটা ঘটনা ঘটে আর একটা বড় বিপদ হতে পারে,
তখন এটা চিন্তা করতাম না আসলে ওই চিন্তা মাথা থাকে না, কারণ আমার দ্বিতীয় ওয়াইফ ঠিক নেই জন্য আমার মানে মন ঠিক আসতো না।
ওকে বলেন
তো ওকে অনেক বুঝে নেই অনেক কথা বলেছি, দেখো তুমি যদি আমার বিয়ে না করো আমি রাগ মরে যাবো এই করবো সেই করবো গাড়ি চলে ফেলবো, তো লাস্টে বলে ঠিক আছে আমরা বিয়ে করবো আর কিছু করতে পারবো না আপনার সাথে দেখা করতে পারবো না শুধু বিয়েটা করবো। তো একদিন আমি অফিস থেকে বেরোই ওকে নিয়ে একটা কাজের কাছে যাই, তো ওই কাজটা আমার পরিচিত ছিল আবার মানে উনি মাঝে মাঝে বাসার সাথে বিয়ে করার ফলে, তো আমি ওনার বললাম দেখেন ভাই আমি তো বিয়ে করবো একটা মেয়েকে আমার পছন্দ, ও বলে তো ঠিক আছে নিয়ে আসেন বিয়ে ফলে দিবেন কোর্ট ব্যাস করে দিবেন, তো তখন তো এত রিটার্ন করতাম না, তো উনি গেলাম যাওয়ার পর উনি ওনার রুমে আরো দুই তিনজন লোক ছিল ওইখানে বিয়েটা ফলাই যায় আমাদের, পড়ানোর পরে আমরা অফিসে আসি আসার পর ও অফিসে চলে যাই আমি অফিস চলে যাই অফিস করি করতে থাকি এইভাবে, কিছুদিন পরে বললাম দেখো আমি তোমার সাথে আজকে থাকবো তুমি আমাকে সময় দিতে হবে, কীভাবে দিব আমি জানি না কারণ আমরা বিয়ে করছি আমরা জানি আমরা বিয়ে করছি এখন তুমি যা বলো কিছু করার নেই এটা মানতে হবে, পরে ও আমাকে রাজি হয় না আমি জোর করে তোমার অফিসে না যাই ওকে জোর করে নিয়ে কক্সবাজার চলে যাই, কক্সবাজার চলে যাই যাওয়ার পর ওইখানে থাকি, নেওয়ার পরেই ওর বাবা মা ওরা ফোন করতেছে অফিস থেকে জানাই কারণ অফিস জানা যায় অফিসে, কিন্তু আমি তো ওকে নিয়ে কক্সবাজার চলে গেছি, ওরা নিশিয়ে কীভাবে আমি বলি দেখো তুমি যদি আমার সাথে এখন না যাও আমি এখন গাড়ি তুলে পড়বো যাইবে কিনা সেটা বল, তো বাধ্য করে যায় যা ভয় পাই যায়, পরে আমি বাসায় এসে আসে দিনে আরো কিছু খাবার নিয়ে আমার কক্সবাজার চলে যায়, তাও বাজি যায় না কিন্তু যাওয়ার সময় বিশ্বাস করবেন না ও এত কষ্ট ছিল ও মানে কান্না করতে করতে গেছে, গেছি যাওয়ার পরে রাত্রে রুমে যখন ঢুকছি একটা হোটেল রুম নিছি কক্সবাজার হোটেলে 600 টাকা দিয়ে একটা রুম নিছি এক রাত থাকবো দুই দিন থাকবো, পরে দুই দিনের জন্য 1200 টাকা নিয়ে গেলাম, যাওয়ার পরে নিলাম নেওয়ার পরে রুমে ঢুকলাম ঢুকে ওদের আমাকে ধরাই তুলছে মানে না হলেও 15-20 মিনিট ছায় নাই মানে 2-3 বছরের সম্পর্ক কখনো হাত ধরি নামি ওরা এরকম সম্পর্ক ছিল, পরে রুমে ঢুকছি ঢুকে ধরাই তুলছে পরে অনেক খুঁছিলাম পরে যাক খুঁছিয়াছিলাম প্রায় রাত্রে 12-1টা পর্যন্ত, এরপর ওর ফোনটা চালু করছি ফোন চালু করার লগে লগে ওর বাসা থেকে ফোন ওর মা ফোন দিচ্ছে সাদা ফোন দিচ্ছে বাবা কিন্তু জানে না ওদের বাসা জানে
বিয়ে করছে এটাও জানে না
ওটাও জানে না কে জানে না, পরে আমি আমরা তো জানি আমার স্বামী স্ত্রী ওর মা তো ফোন করে কান্না করতেছে বাবা মা তুই কই তুই না আসলে তার বাবা ওর মা আবার ওর অফিসে গেছে গেট দেশে এক গেছে অফিসে গেছে কয়েকদিন ও তো অফিসে আসে নাই, পরে তাই অনেক খুঁজতেছে সবটা খুঁজতেছে পায় না, পরে রাত্রে ফোন দিয়েছে বন্ধু বাবা মা তো কান্নাকাড়ি করতেছে বাবা মা তুই কই তুই তাড়াতাড়ি তোর বাবার ছাড়ে দিবো মানে সবসময় ওর বাবা ওর বাড়ি বসে দেখাইতো তোর মেয়ে যদি কোথাও চলে যায় তাহলে তোর আমি ছেড়ে দিবো, কেননা ও চাকরি করে টাকা দেয় ওর বাবা ঘুরে রেখে ও বাবা কিছু করতো না ওর বাবা ঘুরে রেখে ও টাকা নিয়ে থাকতো ও টাকা নিয়ে দিলে ও মাসে ঘুরে চলতো আমাকে এগুলো বলতো আমার বাবা আসলে মানুষ না উনি আমাদের টাকা দিয়ে উনি চলে উনি কিছু করে না উনি ঘুরে ধরে আমরা টাকা দিলে উনি ওদের চলে আর যদি টাকা না দিই আমারও ঠিক মতো কাম চলে না, ও আমাকে এগুলো বলতো ও অনেক কষ্ট ছিল ওগুলো বলতো আমি আমার খারাপ লাগতো সেই জন্য, তো এখানে ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে ও মা বলতো আমি তো কেছিলাম আমি আনবো না আমি আমার বাড়িতে নিয়ে গেছি আমি ওকে বিয়ে করছি ওকে আমাদের বাড়িতে নিয়ে গেছি না কি বলো তুমি কি করছো ওকে নিয়ে আসছো ও মা তো আমার সিনে ও মাল্লা দাদা কথা বলছে কয় তুমি বাবা তাড়াতাড়ি ওরে নিয়ে আসো নাহলে আমার তোমার আঙ্কেল রাখবে না, তো আমি চিন্তা করলাম কি করবো পরে রাত্রে রাত্রে কি করলাম পরে কাউন্টারে গেলাম তখন ওরে বললাম দেখো কি করবো বলে দেখেন আপনি আমাকে নিয়ে এসলাম পাশে পরে ও সাসা ফোন দিচ্ছে ভাই দেখেন আঙ্কেল আমি তো বিয়ে করছি ওকে এখন আমি কি করবো আমি তো বাড়িতে নিয়ে আসছি আমাদের কয় দেখো বাবা আমি কথা দিচ্ছি তোমাকে আমি এক সপ্তাহের ভিতরে তোমাদেরকে এক করে দিবো যেভাবে হোক আমি তোমাদেরকে এক করে দিবো এক সপ্তাহের ভিতরে আমি কথা দিলাম তোমাদেরকে ওরা সাসা পরে আমি অনেক বোঝানোর পর অনেক কথাবার্তা বলার পরে নিয়ে আসলাম রাত্রে 11টা বাজে গাড়িতে উঠলাম 11টা না মানে 11:30 দিকে হবে গাড়িতে উঠলাম রাত্রে 7টার দিকে এসে ফিরে নামছি কিন্তু গাড়ির মধ্যে বিশ্বাস করে না যাইতে ও গেছে কান্না করে আসার সময় সারা রাত আমার বুকুর উঠেছিল কথা বলছে এত কথা বলছে জীবনে আর এতদিন মানে এতদিন সবটাকে কোথায় আমাদের ভিতরে দেখা এরকম বুঝতেছি যে এতদিন কোথায় ছিলাম আমরা ও আমার বুকে শুয়েছে কত সুন্দর সুন্দর কথা মানে কি করছেন যখন ওর আঙ্কেল রাজি গেছে ও আঙ্কেল ওর মা বলছে হ্যাঁ আমরা এক করে দিব তখন ওর মনেই মানে সুখ চলে আসছে শান্তি চলে আসছে যে হ্যাঁ আমরা তো কদিন পরে এক হয়েছি তো আসি আসার পর সারা অনেক কথা বলে গাড়িতে তিন চার ঘন্টা থাকি, অনেক কথাবার্তা বাড়িতে কি হয়েছে না হয়েছে ছোটবেলা সব বলছে। তো আমার আমাকে বয়সা দেখা যায় দেখেন যে যা বলি সত্য পরিবারের মধ্যে অনেকে যায় তাই জীবনে গল্পগুলা বলে দেখেন এইরকম আমার ভয় লাগে আসলে কি হয়। তো আমিও তখন থেকে শুনতাম, পরে ও আসি আসার পর সাঁচা হাতে দিয়ে আমি আমার বাসা চলে যাই ওর বাসাতে, যাওয়ার পরে রাত্রে তখন চারটে বাজে, পরে ওর পরের দিনে সাঁচার কাছে আমি যাই। তখন আমার ওই ব্যাংকের ডাচবাংলা তখন ডাচবাংলা তখন আমার ডাচবাংলা কাটার কাছে চলতে গেছিল, ও বাসায় নিয়ে ফলের ফোন দিলাম দেখো আমার কাটটা তোমার পকেটে ব্যাগে কাটটা দিয়ে আমি ধরো সাঁচার একটা দোকান আছে ওই কাউন্টার থাকে ওদের বরিশালের কাউন্টার আছে কাউন্টার আছে ওখানে গেলাম সাক্ষী না টাকি নেই। তো আমি তো জানি সাক্ষী ছিল কারণ এখানে তিনজন লোক ছিল তখন আমার বিয়ে হয়েছে, তখন রুমের ঘরের মধ্যে তিন চারজন লোক ছিল ওটাই ওনারাই সাক্ষী। তো ও বলতেছে না বিয়ে হয় না, ও সাসা বলতেছে এটা বিয়ে হয় না, এটা কি বিয়ে হয় নাকি না এটা আমরা নতুন করে দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে দেন আপনার আবার অসুবিধা কি, আমি তো পরে ও সাসা এটা মানে নেয় না, ও সাসা আমার সাথে কথা বলতে চায় ও পরে ও সাসা আমার হুমকি দেয় যদি আমাদের বাসার পাশে আসো ওর পাশে থাকবো তাহলে তোমার হাতটা ভেঙে দিব এসে মানে তোমাকে আমি মারি ফেলবো এরকম হুমকি দেয় আমাকে। তো আমিও একটু বয়সাই বয়সায় হাতটা মানে ড্রাইভার করতাম না, পরে অনেকদিন কথাবার্তা হয় না, পরে আমাকে আবার ফোন দেয় অনেকদিন পরে প্রায় তিন চার মাস পরে একদিন ফোন দেয়, ফোন দেয় আবার আমার সাথে কথা বলে মানে মানে সব কথা বলে থাকে। এরপরে ওর মার আমার সাথে এরপরে একদিন করে না, এর ফাঁকে আমার সাথে আবার ওই মেজার লগে যোগাযোগ হয়, মেজার লগে মাঝে মাঝে এক প্রায় সাড়ে তারা হওয়ার পরে দুই এক দুই বছর পরে আবার ওর সাথে আমার যোগাযোগ হয় মেজার সাথে। তো ও আমার সাথে যোগাযোগ করে, ও পরে একটা বিয়ে করে ছেলে একটা ছেলেকে বিয়ে করে এখানে ঢাকায়, ছেলেটা নেশা নেশা করে তো সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়। তো একদিনকে বলে দেখো আসলে আমার আমরা কোথাও ঘুরে আসি, পরে ও যায় আমরা কক্সবাজার ঘুরতে যাই, গেছে 2012 সালে কোরবানির সময় আমি ওর নিয়ে কক্সবাজার ঘুরতে তখন আমাদের তো কিন্তু কোনো জানা কি এমনিতে ঘুরতে চাই ঘুরে আসি কক্সবাজার দুদিন থাকি আসি মিনিটাকে প্রথম আসছে তালাক হওয়ার পরেও এখনো আমার সাথে সব কথা
তালাক হওয়ার পরেও আপনি মিনিটাকে নিয়ে ঘুরতে যান যে আপনার কাছ থেকে টাকা টাকা নিয়ে গেছে তাকে নিয়ে ঘুরতে গেছেন, তখন আপনি অলরেডি আরেকটা বিয়ে করেছেন তিন নাম্বার দিয়ে সে তখন স্ট্যান্ড বাই আছে
আমি তোমাকে আবার বিয়ে করি ও রাজি হয় হ্যাঁ ঠিক আছে দেখেন যদি করতে পারেন। তা আবার বিয়েগুলো চিন্তা হয় পিছিলেগুলো চিন্তা হয় যে ওর মেয়েটা এরকম ওকে বিয়ে করলে ওর কিরকম করে কি করে ঠিক আছে আরো এখানে যায় এখানে অনেক ছেলের সাথে কথা বলে। তো যখন আমি ওকে কক্সবাজার নিয়ে গেছি ওই রুমের ভিতরে আমি ওয়ার আমি একটা রুমে ওইখানে একটা ছেলের সাথে কথা বলছি, তখন ওর একটা ছেলে আছে ও ও ছেলে হয়েছে তখন ছেলেটার বয়স মনে হয় এক বছর হয়ে গেছে।
কোন ছেলে?
ওই পরে একটা বিয়ে হয়েছে যে হ্যাঁ মেয়েটার বিয়ে হয়েছে একটা পরে ওইখানে একটা ছেলে হয় আমাকে ফোনটা সবসময় ফোনটা করা কথা হয়। তো আমি তো আবার ওর সাথে আসা কারিমের সাথে আমার যোগাযোগ থাকে পরে ওর সাথে আমি চলে যাবো চলতে থাকতে ও হঠাৎ করে গেছে দুই বছর ধরে আমার সাথে যোগাযোগ নেই কারিমের সাথে, আমাকে একদিন বলে দেখেন আমি তো হাজির যাবো কেন আমি কোন সময় পড়া শিখবো আমি কোন সময় করতে পারি আমার দাদির কাছে শিখবো আমি তিন মাস পর আসতে 2013 সালের সময় তখন 2013 সাল এরপর থেকে আর আমার সাথে যোগাযোগ হয় না বাড়িতে হবে আমি তাই না করি কাস্টমার মা বলে রিকোয়েস্ট করে পরে যাই তার আমার সাথে যোগাযোগ নেই ওর সাথে শেষ। মাঝে মাঝে আমাকে সময় দিয়ে আমি ঢাকায় আসি মাঝে মাঝে ঢাকায় আসছি একবার তো চলে এরপরে যাক এখন কি করবো ধান্দা কোনো করতে ফের পরে আবার আমার তৃতীয় বউটা একটা মেয়ে আছে তো এভাবে চলি কিছুদিন চলার পরে এখন ওরা আমার ভালো লাগে না আমি কি করবো আমি সবাই বলে দেখেন ওরা আপনার একটা ব্যবস্থা করেন আমি এভাবে চলতে পারবো না।
তৃতীয় বউর মেয়ে মানে
মেয়ে একটা মেয়ে হয়েছে তৃতীয় বউ দ্বিতীয় বউ
দ্বিতীয় বউ হ্যাঁ
ওর মেয়ে আছে
বাড়িতে যেটা থাকে হ্যাঁ হ্যাঁ কি নাম ছিল
ওর ওটা সালমা
সালমার সালমার একটা মেয়ে
মেয়ে আছে ও মেয়েটা প্রায় তখন
সালমার মেয়ে হবে না এটা তো আপনারই মেয়ে
আমার মেয়ে হ্যাঁ তো ওকে নিয়ে থাকে তো মেয়েটার বয়স যখন তিন চার বছর হয় চার বছর মতো তখন আমি মানে ভিতরে ভিতরে এগুলো করছি আমি সব কত বাড়িতে থাকি তেমন একটা বাড়িতে সময় দিনে তো চার বছর হয়ে গেছে তখন আমি আর ওকে নিয়ে ভাবতেছি না আমার এভাবে সম্ভব হয় না আমার সাথে ব্যবহার করো উল্টা পাল্টা কারণ আমার অনেক বয়স বেশি অস্ত তো ভাই আমার থেকে বয়স বেশি ওর প্রায় আমার ধারণা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের কম হবে না তো আমার এখন মাত্র উনত্রিশ সালে আমি বিয়ে করছি ওর 2006 সালে পরে ওকে ডিভোর্স দিব ও গ্রামের সালে বসছে সবাই আমি ওকে খরচ দিই না ওরাও ভাই বসেছে যে ওকে খরচ দেয় না ওর শহরে থাকে কি করে না করে কোনো ঠিক নেই ওকে সময় দেয় না টাকা পয়সা দেয়
বিরতি শব্দ যেহেতু আমরা শুনতে পেয়েছি আমাদেরকে বিরতি নিতেই হবে এখান থেকে ফিরবো চার মিনিটের বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা যাহা বলিব সত্য বলিবতে আপনি যদি আকাশের মতো কনফেস করতে চান নিজের জীবনের অপরাধগুলো ভুলগুলো এই অর্থে যে আপনার মতো ভুল সমাজের আর কেউ কখনো না করুক তাহলে আপনি আসতে পারেন নিজের নাম পরিচয় গোপন রেখেও আপনি কনফেস করতে পারেন আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে ফোন নম্বরটি হচ্ছে 09613892892 ফিরে আসছি ঠিক চার মিনিট পর
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইউর সেলফ এবিসি রেডিও 89.2 এফএম এবিসি রেডিও 89.2 এফএম রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইউর সেলফ
আর একবার স্বাগত চার মিনিট পর আপনারা সরাসরি করলেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে আর যে কিবরিয়াকে আকাশ রয়েছে আজকে কনফারেন্সের মঞ্চে আকাশকে আপনারা যদি দেখতে চান আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আর জে কিবরিয়া নামে প্রায় 14 লাখের কাছাকাছি আমার মেম্বার রয়েছে এখানে আপনারা চাইলে ওখানে লাইক দিয়ে যুক্ত হতে পারেন এবং ওখানে আমার ব্যক্তিগত আইডি লিঙ্কও দেওয়া থাকে অনেক সময় ফেসবুকে এত বেশি ফেক আইডি এবং এত বেশি ফেক পেজ I'm really sorry to say, আমি খুব রিসেন্টলি বিটিআরসি তো যোগাযোগ করেছি এই এই বিষয়টাকে অফ করবার জন্য তারা কথা দিয়েছে যে চেষ্টা করছে আমি মানে কি বলবো মানে এটা এটা নিয়ে ফেসবুকে একটা নির্দিষ্ট নিয়ম থাকা উচিত এবং ভেরিফাইড করার জন্য আই হ্যাভ ট্রাইড লট বাট আনফর্চুনেটলি এখনো ভেরিফাইড না হওয়ার জন্য এই ধরনের ভোগান্তি আমার পোহাতে হচ্ছে সুতরাং এই জন্য ইউআরএলটা বারবার আপনাদেরকে বলি অন্য কোনো পেজে যুক্ত হবেন না এবং সতর্ক থাকবেন কারণ হরহামেশায় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে ফিরে আসছি আবারও আকাশ আপনার কাছে যেখানটায় আমরা ছিলাম হ্যাঁ সেখান থেকে শুনতে চাই তারপর
সালিশে বসছি বসার পরে ওনারা তেমন একটা কিছু করে না বসে সবাই বসে মিলে ঢেলে দেয় হ্যাঁ তুমি ওর খরচ দিয়ে হ্যাঁ দিব বসে বসার পরে দিচ্ছি 2000 টাকা করে দিচ্ছি মাসে মাসে দিচ্ছি ওরা বলতেছে ঠিক আছে এবার দিলে হয় না বাড়াতে দিব থাকি আর এরপর আমি সরকার থাকি তো তাকে থাকি করার ফাঁকে ফাঁকে আমরা একটা বন্ধুর সাথে পরিচয় থাকি অফিসে যে থাকি অফিসে থাকি করি সেখানে আমাকে হোটেলে নিয়ে যায় মানে ওই মেয়েদের হোটেলে নিয়ে যায় নেওয়ার পরে আমি কি এখানে কি এখানে আয় গেলে বুঝবে পরে যাওয়ার পর দেখি যে এখানে অনেকগুলো মেয়ে থাকে অলঙ্কারে চট্টগ্রাম মুর্শিদাবাদ একটা হোটেল আছে মুর্শিদাবাদে অনেকগুলো ঢাকার থেকে মেয়েরা যায় আমি জিজ্ঞেস করি মেয়েদেরকে তোমার কোথায় আসতে ঢাকার থেকে যায় পাবনা থেকে আসে অনেক দূর থেকে মেয়েরা আসে ওইখানে যাই যাওয়ার পর দেখি যে 500 টাকা করে থাকি সম্পর্ক করে চলে আসি মাঝে মাঝে যাই কদিন পরপরে যাই কদিন পরপরে যাই কিন্তু টাকা পাই টাকা উড়ে ফেলে এখানে যাই সাতটা মাসের মধ্যে দেখেছে তুই তিনবার যাই টাকা পাই টাকা হয়তো উড়ে যাই কখনো একটা টাকা রাখতে পারি না একবার 500 টাকা একটা আছে 500 টাকা একটা 400 টাকা একটা আছে 1000 টাকা যেটা ভালো মেয়েরা ওদেরকে 1000 টাকা দিতে হয় পরে যাই আমি বেশিরভাগ 1000 টাকা 500 টাকা দিয়ে যাই এইভাবে চালু চলে আমার বাড়িতে তো আছে দ্বিতীয় বোর্ড আছে ওই জায়গায় চলতে থাকি পরে যাই যাওয়ার পরে বাড়িতে আসে আবার সালি বসে মানে আমি টাকা পয়সা দিনে বাড়িতে আবার বসে এখন আমার বলতে তুমি ওকে কি করবো কি রাখবা আমার গ্রামের স্যারম্যান বাবার বলতে তুমি রাখবা নাকি ওটা ঠিক মতো কষ্ট করে দিবা আমি দেখেন আসলে এতদিন যা হয়েছে আমি আসলে ওকে রাখতে চাচ্ছি না আপনারা এটা ভাঙিয়ে দেন কীভাবে দিবেন তাহলে মেম্বর কেটে বলি আগেই যে আপনি এটা ব্যবস্থা করেন আমি ওটা রাখবো না কারণ আমার পক্ষে সম্ভব না ওকে রাখেন আমি ওকে ভাবতেছি না পরে ঠিক আছে এটা আমরা কথা বলবো পরে আমি আমার স্যারম্যান আবার আমার তালুই আপন তালুই বড় ভাই শুনছেন পরে উনি আসে আসার পরে সবাই মিলে বসে ওদের স্যারম্যানও আসে ওর সালমার গ্রামের স্যারম্যানও আসে মেম্বার আছে স্যারম্যান একজন মেম্বার আর কি ওদের মেম্বার আছে আমাদের মেম্বার আর স্যারম্যান আসে তো আসে বসে বসার পর আমাদের জিজ্ঞাসা করে আসলে তোমাদের সমস্যাটা বা মিল নেই কথাবার্তা বলো না ঠিক মতো আসো না বাড়ি তোমাকে দেখেন যে বিয়েটা কীভাবে হয়েছে আপনারা জানেন এখানে কয়েকজনে জানে সালিশে যে কয়েকজন বসছেন এখানে ম্যাক্সিমাম লোকে জানে বিয়েটা কীভাবে হয়েছে আমার ইচ্ছার মতো ইচ্ছার মধ্যে বিয়েটা হয়নি তখন থেকে আমি সাথে ওইরকম ব্যবহার করছি, কিন্তু এখন না। বলছো তুমি এখন কি করবো? তো ওনারা টাকা, ওনারা বলছে আমাকে আবার আলাদা টাকা নিয়ে বলছে, দেখ তুই বল তোর টাকা দেবো, কিছু নিয়ে দি, তুই 3 লাখ টাকা নিয়ে দি, তুই বিদেশ করবো। আমাকে দেখেন আমি বিদেশে থাকতে পারবো না, কারণ আমার মেয়েদের প্রতি বেশি নেশা, আমি কখনো বউ রেখে বিদেশে যেতে পারবো না। এটাই আমি বলি না যাবো না, আমিও রাখবো না, আপনারা যে বাবা না ভাঙি রাখবেন, যে কটা লাগে আমি দিবো, যে বাবাকে আমি দিব। তো আমাদের ভাইয়া অনেক সম্পদ আছে, সম্পদ আছে আমার আব্বার দিনে অনেক সম্পদ আছে, সেই জন্য আসলে সমস্যা হয় না। আমি বললাম যে হ্যাঁ আপনার এটা ভাঙিয়ে দেন কীভাবে দিলেন, পরে বলে যে আপনি 5 লাখ টাকা দিবেন। আমার জিজ্ঞাসা করে তুমি তো রাখবো, আমি তো দেখেন আমি ওগুলো এক কথাই বলি, তুমি ওকে রাখবো না, ওরে কী করবেন আপনি এটা দিবেন না, কারণ আমরা স্যার মেম্বার এখানে বসতে। তো আপনি মেয়ে কী করবেন, তোমার মেয়ে তুমি কী করবো? আগে আমার মেয়ে আমাকে দিয়ে গেলে আমি নিয়ে রাখবো, আর যদি না দিয়ে যায় ওরা নিয়ে নিয়ে যাবে স্যার আমাদের কাছে। পরে ওনারা বসে, বসার পরে সালিশে বসলে বসে আমাকে জিজ্ঞাসা করে তুমি কী করবো, আমি তাহলে রাখবো না আপনার ওয়ালে। পরে ওনারা বলে যে 5 লাখ টাকা দিতে করে, তার মানে কথা বলে আমাকে না দেখেন আমি তো করে মানুষ, আমি কী করে স্যার 5 লাখ টাকা আর একটা ইনকাম নেই, আমি যা টাকা পাই আমি উড়ে দিলি বুঝছি। এভাবে পরে ওনারা ভাঙে কাছে, ঠিক আছে পরে আমরা তোমাকে জানাবো কোথায় দিতে হবে। পরে ওনারা ওই দিনেই ওকে নিয়ে ওর যা কিছু আসছিল ফার্নিচার টার্নিচার যা আছে, ফার্নিচার বলতে কি হাট দিচ্ছে আর একটা আলমারি ছিল, মানে আমার কিনার দেওয়ার টাকা কিনে একটা আলমারি ছিল, এগুলো একটা ভ্যানগাড়ি 2-3টা ভ্যানগাড়ি আনে ওর যা ছিল ওই দিনেই সব কিছু নিয়ে চলে গেছে।
টাকা পয়সা দিয়েছে,
টাকা দিনে ওই দিন, মানে বলছে টাকা পয়সা কত দিতে হবে চেয়ারম্যান বলবে। পরে উনি বলে ঠিক আছে আমি তোমার পরে জানাবো, তোমার নাম্বারটা তুমি কত দিতে হবে এটা আমি তোমার বড়বারে বলে দিবো আর মেম্বারও বলে দিবো। পরে উনি বলতে সে তোমার 2.5 লাখ টাকা দিতে হবে, তাই না স্যার এত টাকা দেওয়ার সম্ভব না, আমি কিনে দিবো আমার খাতা টাকা করতে দিবো। পরে না দিতে হবে তোমার কিছু করার নাই, তুমি যদি ওকে ছেড়ে দাও আর মেয়ে নিয়ে যাবে তোমাকে 2.5 লাখ টাকা দিতে হবে, তুমি দিবা কিনা সেটা না না হলে ওরা কি করবো, ওরা অন্য কেস চিজ করবে। আমি দেখেন ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করবো। পরে আমার বড় ভাই বললাম বড় ভাই আমি কী করবো, অনেক তো উনি আমার উপর অনেক কষ্ট করছে, যে লোক আছে কিছু বলার নাই ওনার ভাই, বললাম আমি কী করবো তোকে বললাম ফিরে বসে মেয়ে আমাকে এবার বলে। আমার আম্মা তখন করা আছে ঠিক আছে খুব ভালো লাগে, আমি আমার বলে আমার একটু বলেন না ভাই এবার আমাকে একটু ব্যস্ত করছে কী করবো এখন বলো, বাবা তো না বাবা মারা গেছে। পরে বাইরে আছে ঠিক আছে দেখি কী করবো, পরে বড় ওই মিনি তেলের টাকাটা দিছি আমি, কিন্তু ওইটা এখনো বাইরে দিতে পারিনি মেজো বাইরে, উনি তাকে বিদেশে, তো উনি এখনো টাকাটা আমাকে সাথে আমি দিই না কেন, আমার ওনার ওয়াইফ আমার এই টাকাটা ওনার ওদের সাথে হাত লাগাই আমার ক্ষতি করছে, এই জন্য আমি এখনো দিই না। তো এখন কীভাবে দিব করতে গেলে একটা ভাবা, আমার কাছে মানে ক্যাশের টাকা না স্যার, আমার বড় ভাই আমার বড় যে উনি বিদেশ থেকে ওনা বললাম ভাই আমার কিছু টাকা দেন না আমি এটা একটু ম্যানেজ করি। পরে উনি বলে না ঠিক আছে আমি দেখি কী করছি, পরে উনি মিলিয়ে দিলে 6,000 টাকার মধ্যে আমার আমার কাছে কিন্তু একটা টাকাও নেই। আসবার আমি কী করবো, আমি কী করবো চিন্তা করলাম, রাখছেন আমি 1 ঘন্টা থাকা আমি কী করে দিব, আমি বাসের সম্পদ পাবো কিন্তু আমি 1 ঘন্টা থাকা বিক্রি করে ওই দিয়ে দিই, তারপর আমি শান্তি থাকতে পারবো একটু চিন্তা করে। পরে পরবারে আমার সিঁদুরের কাছে আর একজনের কাছে 1 ঘন্টা টাকা দিচ্ছি 1.5 লাখ টাকা, ওই 1.5 লাখ আর 6,000 টাকা 2,10,000, এরপর আমার থেকে মানে 10-20,000 টাকা দিয়ে 2,17,000 টাকার মধ্যে দিয়ে ওই দিকে বিলিয়ে করে দিই,
ডিভোর্স করে দেয়।
হ্যাঁ ডিভোর্স করে দিই, 2,17,000 টাকা ক্যাশ 2,17,000 টাকা দিয়ে দিই। পরে
2,17,000 টাকার জন্য মায়া হচ্ছে, কিন্তু আপনার মেয়েটার কথা কি একবার চিন্তা হচ্ছে?
মেয়েটার কথা আসলে প্রথম বলে মনে হয়, কিন্তু তখন যদি আমাকে দিয়ে দেয় তাহলে ওকে রাখতাম, আমাকে দিয়ে দেয়নি আর
ওকে ঠিক আছে বলেন তারপর।
তারপরে দেয় দিয়ে দিই, দিয়ে আমি চিকেন চলবে কি করবো এখন আর,
3টা বিয়ে করলেন, 3টা বিয়ে রাখতে বিয়ে আপনার নাই তখন,
এখন নাই
ওকে।
পরে চাইয়া যাওয়ার পরে সিএম যাই, সাথী ধরি আর হোটেলে যাই মাঝে মাঝে, আমি ঢাকা আসি, ঢাকায় আমাকে পরে হোটেলের মধ্যে
হোটেল বলতে আপনি এই ধরনের মানে শারীরিক সম্পর্ক করার জন্য আপনি
আসেন? আসি ঢাকায় আসি মাঝে মিরপুর যাই মাঝে মাঝে, ওইভাবে ঢাকায় দেখা যায় যেখানে সেখানে থাকে ওই ওদের সাথে, ওই মিরপুর মুন্সিরাবাদ যেখানে গেছিলাম ওদের থেকে নাম্বার নিয়ে মানে অন্য জায়গায় যাইতে পারো সেখানে, পরে এখানে মুন্সিরাবাদ বন্ধ হয়েছে পরে অন্য অন্য জায়গায় যাই। পরে কিছুদিন পরে আমার আম্মা অসুস্থ হয়ে 2014 সাল, তখন আমার আম্মা অসুস্থ খুব অসুস্থ, ওনাকে নিয়ে অনেক টেন করি, বাবা তো নাই মাকে নিয়ে অনেক কষ্ট করি, আমি আসলে ওনার জন্য কিছু করতে পারি, বড় ভাইয়া করছে ছিল বড় ভাইয়া অবদান, অনেক ডাক্তার থাকা দেখে উনি অসুস্থ। পরে আমি এর ভিতরে এভাবে থাকি থাকি করে রাখছি যেন মাঝে মাঝে হোটেলে যাই ফ্লাইটে আসি চলি, তো আমার বললো আমার জন্য মেয়ে দেখতে পারেন না ওনাদেরকে, আমি ডাইরেক্টলি আমার আম্মাকে বলছি আমি এরপর থাকবে চর্চা করতে হবে, পরে আমার বড় ভাই দেখি তো এই ফাঁকে আমার আম্মা খুব অসুস্থ হয়ে যায় সিটাঙ্গে যায়, আমার খাল তোমার বাড়ি এসেছি কেন ওইখানে যায় বেড়াইতে, ওইখানে যায় খুব অসুস্থ হয়ে যায়, পরে আমার বলে বাবা তুই আমার বাড়ি দিই আমি বাড়ি চলে যাবো 2015 সালে কোরবানোর সময়। পরে মা ওইখানে অসুস্থ, ওরা নিয়ে আসলো, ওরা নিয়ে আসলাম আমি টিকিট করলাম ঠিক আছে বাড়িতে নিয়ে আসবো, ওর বাড়িতে দিয়ে যাওয়ার দিয়ে গেছি বাড়িতে রোববারে, মানে মঙ্গলবারে মারা যায়, মঙ্গলবার রাত্রে মারা যায়, কষ্ট হয়েছে আপনার সাথে আসলে কথা বলতে পারিনি, আমার মনে কষ্ট পাইতো ফ্যামিলির মধ্যে, কিন্তু কারোর সাথে কখনো দেখা দিত না, কোনো অন্য পুরুষের সামনে 75 নামাজ পড়তো, খুব ভালো মানুষ ছিল, কখনো আমার মানে আমরা কষ্ট দিই, মানে অনেকে আসছে না গালি গালাজ করে মারে তুই তাই করে বোকাশোয়া করে, আমরা এগুলো কখনো করিনি বা কোনো ভাই করিনি আল্লাহর রহমতে, আমি কখনো করিনি, মাকে কখনো তুই বলিনি, এখন প্রতিটা সেকেন্ডে মাকে পিস করি
ওকে ঠিক আছে বলুন।
তারপরে মা মারা যায়, যাওয়ার পর এখন মামতো বন্ধু বললাম বোন এখন তো আর আমার কেউ নাই, আবার বড় ভাইটা তো আমার বড় ভাইটা তো ভালো রাখে, সেরপরে সাইড নাম্বারটা একটু ভালো করে তুই, পরে বন্ধু বললাম বোন আমার জন্য মেয়ে দেখেন, আমি তো আর পারবো না, পরে আমার জন্য একটা মেয়ে দেখে আমি আবার ও আমার আমার সম্পর্কে আত্মীয় হয়, আমার বাদিক একটু সম্পর্কে আত্মীয় হয়, তো আমি প্রথম দেখতে যাই, দেখার পরে আমার ভালো লাগে, ভালো লাগে পরে আমি বলি এখন ফসল হয়েছে এখন ওনারা যদি দেয় তাহলে আমরা করবো, মেয়েটা হিসেবে ভাই আমি বলি উনি হচ্ছে আমার আমার মায়ের বোনের ছেলে মেয়ে কথাবার্তা বলে আমি এখানে বিয়ে করি যেখানে বিয়ে করি তো উনি এগুলো বলে ওনার বিশ্বাস করা দেখেন আমার শাশুর সাথে আমাদের মিল নেই এই জন্য ওনার হয়তো বলে ওনাদেরকে বুঝে দেয় রাজি করায় বিয়ে হয় পরে বিয়ে হবে বিয়েটা করি আমি সিজান চলে যাই যাওয়ার পরে দুই মাস পরে আমি ওকে নিয়ে এলাম সিজানে একটা বাসা নিয়ে সিজানে নিয়ে এলাম খুব ভালো সম্পর্ক দুই মাস প্রত্যেক মাসে দুই তিনবার আসি বাড়িতে খুব ভালো সম্পর্ক ছিল দুই তিন মাস দুই মাস থাকার পরে ওকে আমি সিজান নিয়ে যাই নেওয়ার পরে ও আমাকে সিজান যাওয়ার এক মাস মানে সকালবেলা ভোরে উঠে উঠি আমার আমার আবার টিউটি বেড়ে ৬:৬০ থেকে দুপুর দুইটা আবার দুপুর দুইটা থেকে এক সপ্তাহ রাত্রে ১০টা এগুলো ভোরে উঠে উঠি আমার বাচ্চা ফাঁকা খাওয়াইতো কিন্তু এক দেড় মাস যাওয়ার পরে আমার সাথে এরকম ব্যবহার করে মানে খুব খারাপ ব্যবহার করে আমি একটা কথা বলে দেখো তুমি এভাবে রান্না করছো কেন এভাবে করতে পারো এই বাতর ফাতর নিয়ে আমার ফেলাই কিছু বলতে বলা যাবে না ওকে খুব রাগ দেখাবে ওকে আমি কিছু বলতে পারবো না ও আমার সাথে উল্টা করবে যেখানে আমি গরম হবো ওইখানে ও আমার সাথে গরম তখন ওর মন মানের সাথে আমার খারাপ লাগে কি রে ওই এরকম করতে থাকে না তো আমি খুব সহ্য করে থাকি
এটার পেছনে কারণ কি ছিল আপনি নিজে থেকে বুঝতে পেরেছেন আপনার কোনো ডিফেক্ট ছিল কিনা
না নিজে থেকে বলতে ও মানে ওর মাস পরে আমি এখন জানতে পারছি যে আমি বলতেছি এটা পরে ও আমার সাথে এরকম দেখায় আমার কথায় কথা বলবে রাত্রে দুইটা বাজে তিনটা বাজে বাসা থেকে বেরিয়ে যাবে স্বামী চলে যাবো বাসা থেকে বেরিয়ে রাত্রে দুই স্বামী স্ত্রীর অনেক কিছু হয় ও রাত্রে রুম দরকার হলে বাইরে বেরিয়ে যাবে মাঝে মাঝে বেরেট লোক হাত খাটতে তো আমার এগুলো ভালো লাগতো না আমি আমাদেরকে বলতাম বাইরে থেকে বলতাম ভাবি থেকে বলতাম দেখেন ভাবি ও এরকম করে আমার সাথে আমি কিভাবে সংসার আমি ওকে একদিনে বলছি যেদিন বিয়ে করছে সেদিনে বলছি আমি আমার কেউ নেই তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার সাথে এরকম করলে তুমি কি করবো কার কাছে যাবো ও আমার সাথে এরকম করে সবসময় এরকম করে গরম দেখে কিছু বললে আমার সাথে যাতা বলে দাঁড়াবে বলে ফেলে ও বিশ্বাস করবে না ভাইয়া সবাই আমি ওর কাছে এত নত হয়েছি যে আমি জীবনে কারো কাছে এরকম নত হয়নি তারপরেও আমাকে বুঝতে পরে একটা দুঃখের বিষয় আমার বোনটা বলিনি ভাইয়া বোনটা এখন বলবো কিনা ভাইয়া আমার বোনটা আবার মাথায় সমস্যা আছে উনি মেন্টালের মতো পর অনেক পাবনা থাকে এই গেসের বছর দাঁড়িয়ে যায় পাবনা ভর্তি করে দিয়ে আসি পরে দুই মাস পরে উনি ভালো হয় ওনারা আমার কাছে নিয়ে যায় আমার বাইরে বলে তোর কাছে নিয়ে যান এখানে রাখ কদিন তো আমি আমার কাছে রাখছি টাকা করে ভালো থাকে বোনের সামনে ও আমার সাথে যাতে ব্যবহার করে আমার বোন কান্না করে ভাই যে কি করলি এদিকতে ভালো ছিল আমার বোন যখন কারোর থেকে আসতো ওইখান থেকে ওনার মাথায় অনেকগুলো উকুন ছিল অনেক রকম ওইখান ছিল ওইগুলো পরিষ্কার করতো ও কখনো ঘৃণা করতো না মানে এই জিনিসটা ঠিক বার্ষিক ছিল কিন্তু আমার সাথে দাদা ব্যবহার করতো খারাপ ব্যবহার করতো আমি এটা সহ্য করতে পারতাম তারপরেও করতাম যে আমার কেউ নেই ওখানে আমার কি আছে অনেক সহ্য করতো পরে রোদার ঈদে একদিন রোদার ঈদের রোদার আগে আগে আমার বোনকে বাড়িতে ফেরাই দিই বোন বাড়ি চলে আসে আমি ওর নিয়ে থাকি ঈদে আসবো তো রোদার মধ্যে একদিন বাজার করতে যাই মাসিক করতে যাবো তারপর ওর লেহেঙ্গা পছন্দ লেহেঙ্গা দিই তারপর দেখো একটা দোকানে ঢুকছি এটাতে নেওয়া ফিরত আছে অন্য দোকানে দেখি কারণ আমি কখনো মেয়েদের কাপড় কিনি নাই পরে ও কেন এটা কিনে নাই ও চলে আসছে লগলা বাসায় ঘর থাকবে না এখানে লগলা বাসায় হাত কেটে দিচ্ছে হাতে শর্ট আসিলে দিচ্ছে পরে আমি নাচ মানে আমি সেভ করে সেভাবে রাস্তা ব্রেড নিয়ে হাতটা লগলা কাটি দিচ্ছে কাটি রক্ত পড়তেছে বাড়ির মধ্যে ও বসে দিচ্ছে পরে নিচে আনলাম মেডিকেল আমি শর্ট আসিলে দিলাম পরে বললাম দেখো তুমি যেগুলো করতেছো এগুলো ভালো করতেছো কখন কি করে কোনো ঠিক নেই কিছু বললেই ফাঁসি দিতে হবে কিছু করলে মানে আরো একদিন পরে ওইটা হাত পাত কাটতে ফ্রেন্ড সুযোগ বলতে দিলাম ওর বাইরে বাসা নিলাম ওর বাড়িতে ঘুরে দিল আসলাম ঈদ আসতে যে বাইরে আসলাম বাইরে আসলাম ও বাড়িতেও আমার সাথে এমন ব্যবহার করে ভাইয়া ফলার বাইরে আমার বড় ভাই ছিল বড় ভাইয়ের সামনে দাদা ব্যাপার আমি বলার যদি বলি সরস্বতী যাবো যাবে না ও সবার সাথে বসে আড্ডা দিবে আমার কথা শুনলাম আমার সাথে বাড়ি উল্টা উল্টা ব্যবহার করে ফলে আমি ওরা বলি দেখো তুমি আমার সাথে এগুলো করতেছো এগুলো ভালো করতেছো আমার মন টন রকমে যায় তাই কত করে বুঝাবো বুঝাইতে বুঝাইতে একদম মানে আর পারতেছি না তো এরপরে ঈদের ১৭ তারিখের পরে ভাই যাওয়ার পরে সেদিন কি জানি একটু জানো ও ডাইরেক্ট ফাঁসি দিয়ে দেয় রুমের ভিতরে ও ফ্যানের লক ধরবে স্যার নিয়ে আসছে একটা ফ্যানের লক আমার সামনে আমার বাইর করে দিবে দরকার ঝুলবে তুমি কি করতেছো মানে ওটা তুমি বলেছি দেখো আমি ও খেয়ে সন্দেহ করবো আমাকে বুঝছেন ভাই মানে ফার্স্ট আমরা একটা ফ্ল্যাটে থাকি তিনটে মিলি তো সামনের ফ্ল্যাটের মহিলাটা ওনার বাসা থেকে আটটা সঙ্গে মহিলা আছে উনি চাকরি করে তো উনি আমি যদি রুম থেকে বাইরে একটু দেখি যে আমি রুম থেকে বাইরে ওয়াশরুমে যাবো তো দেখি যে কেউ আছে কিনা এটা দেখতে পারবো না তাই ওনাকে নিয়ে সন্দেহ করবে যে হ্যাঁ ওই মহিলাকে নিয়ে থাকেন না এই সে ওই মহিলাকে নিয়ে দাদা বলবে সেগুলো আমার ভালো লাগতো না ওরা বললাম ও বুঝে না পরে এগুলো নিয়ে ঝগড়া হয়েছে সবসময় তো ফাঁসি দিতে যাবে ফাঁসি দিতে আমি থাপ্পড় দিয়ে চাপড় লোক অজ্ঞান হয়ে গেছে ওর ঘরে পরে পরে ওরা নিয়ে বাইরে ফোন দিলাম পরে জ্ঞান ফিরে না পরে বাইরে ফোন দিলাম দেওয়ার পরে ও পরে যাক ও ফাঁসের মহিলা একটা আসতে আসে উনি ও সবসময় আমার সন্দেহ করবে এখন সন্দেহ করে তো নিলাম, পরে ওরে আমি রাখি, বাইরের বাসা নিয়ে গেলাম। তারপরে বাইকের বাসা দিয়ে চিন্তা থাকলাম, যাক মোটামুটি ভালো বাইরে বুঝাইলো তুমি এগুলো করো কেন, আমি বললাম দেখেন ওদের এবার ফাঁসি দিতে যায় কখন কি করে, আমার কি পরে আমার ফাঁসাবেন আপনারা, যে আমি ওকে মারি ফেলছি, এখন আপনারা কি করবেন আপনারা। ওনারা কিন্তু অনেক সালিশ বসছে, ওনার বাইরে মিলে ওকে নিয়ে অনেকবার বসছে, দেখেন এখন কি করবো, ও সবসময় পালিয়ে যাবে, হ্যাঁ আমি পালিয়ে যাবো, আমি আর কিছু বলবো না, কিন্তু আবার বেশি দিন পরে দেখি আসতে পারা যাবে। পরে আমি আমার মামতো বোনকে বললাম যে মুক্তি আসছিল বিয়েতে, যে ভাই এখন কি করবো, ও যে আমার সাথে এরকম করে আপনার আমাকে বিয়েটা দিচ্ছেন, এখন আপনি বলেন আমি কি করবো। পরে উনি আবার ওনার ওই ওর বাবারে বলে, ওর বাবারা বললো, ওর বাবা বলে যে ও তো আগে একটা ছেলের সাথে কোরআন শপথ করছে, ওর কি শান্তি আছে, ও কখনো শান্তি নেই, ও এরকম থাকবে, ওর কোপাল কোনো শান্তি নেই, ওর কোপাল খাইছে আমাকে। তো আমি ওইটা শুনে আমার তো অন্যরকম লাগবে, কিন্তু ও একটা ছেলের জন্য কোরআন শপথ করছে, ও সাথে কারা বিয়ে দেয়নি, তুই কোনো শান্তি হবে না।
আপনার চার নম্বর বউ,
হ্যাঁ, ও একটা ছেলের সাথে কোরআন শপথ করছে, ওই ছেলেটার সাথে আবার আমাকে নিয়ে একসাথে ঘুরছে, একসাথে রেস্টুরেন্টে বসে আমরা খাইছি, লাঞ্চ করছি, আবার ওরা আমাকে দাবার দিয়ে লাঞ্চ করেছে একদিন রেস্টুরেন্টে। তো আমি তখন বুঝতাম না, পরে এখন বুঝতে পারছি, সাথে মোটামুটি একটু কানেকশন ছিল, সেটা সৈরি থাকে এখন কিছুদিন আগে গেছে। তো আমার মনটা অন্যরকম গেছে, ও এরকম পরে আমি কি করবো, পরে পরে বুঝাই পারি না, পরে ঈদের বাড়িতে পরে যাওয়ার পরে আমার সাইকেল একটু সমস্যা হয়, সাইকেলে চলে যায় 2016-15 সালের শেষে, 16 দিকে আমার সাইকেলে চলে যায়, আমি সাস্টেনে থাকি অনেকদিন প্রায়, কারণ চাকরিতে ভাই অনেক কষ্ট, একটু নির্বিশ হলে চলে যায়। পরে চাকরিতে চলে যায় 3-2 মাস আমাকে ভয় ভয় বেতন দিচ্ছে, একটু চাকরিতে চলে যায়, পরে ঘুরি চাকরি জন্য এরপর আমি ওদের চিন্তা করলাম, ওরা তো এখানে রাখলে আমার চালাতে পারবো না, কারণ আর ওর আমি চাচ্ছি যে ওর বাড়ি চালাই যায়, কারণ ওদের না বাড়ি চালালেও কখন কোনো দুর্ঘটনা ঘটে তখন আমি ফাঁসি যাবো, কারণ ওদের তো ফাঁসি দিয়ে যায়, হাত কাটতে যায়, কথা কথা ছুরি লয়, কথা কথা রেট লয়, কথা কথা, সেই জন্য আমি চিন্তা করলাম বাড়িতে ফাঁসাই দিব, বাড়িতে চালাইছি, বাড়িতে থাকে আর আমি মাঝে মাঝে যাই, তো এখন এভাবে চল। এরপরে আমার চাকরিতে চলে যায় 3-4 মাস চাকরি পাই না, ওর বাড়িতে চলে যায়, ওর বাড়িতে চলে যায়, ওর বাড়িতে যাওয়ার পরে এরপরে ডিসেম্বরে আমি 5 তারিখে চাকরি নিই নতুন, এখন এখানেই আছে। এরপরে এরপরে আমার ওই মিনিটের সাথে আমার অনেক সবসময় এখনো যোগাযোগ হয়, মিনিটের সাথে প্রথম বোর সাথে, ওর সাথে এখনো আমার যোগাযোগ হয়, আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি ওকে কিছু করতে পারি না, কেন ওর ছেলে আছে, ছেলেটা বয়স 6-7 বছর হয়ে গেছে, এইভাবে চলে। এখন পরে আমি এখন ও বাড়িতে আমাকে প্রসাদ দিচ্ছে ফিরে আনার জন্য, আমি না আমি তোমাকে এখন আর নিবো না, এখন তুমি কি করবো, আগে তুমি দিচ্ছ না, আগে তুমি ভালো হো, কিছু তোমাকে তাহলে তুমি আমার সাথে গেলে আমার খারাপ করবো, আমি কিভাবে তোমাকে দিব, তুমি কি করবো, আমি কি দোষ করছি তোমার সাথে, তুমি আমার সাথে কথায় কথায় আমার সাথে আটকে পারবো, কথা কথা বাতার পাতা মেলামার খেলা দিলে, যদি বলে বাচ্চা একটু নর্মালি কিছু ভালো হতো না, আমি শক্ত খাইতে পারি, ও মেলামার পাতা খাচ্ছে কিছু বলতে পারবো না, হ্যাঁ খাবেন আমার খাতে খাওয়ার দরকার, ফাঁসা তোমার দিচ্ছে,
যদি কথাটা উচিত হবে না বলা, মানে এটা একেবারেই মানে অযৌক্তিক একটা কথা হবে, কিন্তু তারপরেও বলতে ইচ্ছে করছে, আপনার কি মনে হয় না যে আপনার পাপের শাস্তি এটা? আমরা এই জায়গাটায় আরেকটা বিরতি নিব প্রিয় শ্রোতা, মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরই অনুষ্ঠানের শেষ ভাগে আমি ফিরবো। ডক্টর তাজুল ইসলাম আমার সঙ্গে স্ট্যান্ড বাই রয়েছেন, তার মতামত জানবো এবং কি হয়েছে ওর জীবনে শেষাংশে। ছোট্ট একটা বিরতি, মাত্র 5 মিনিট পরই ফিরে এসে আপনাদেরকে জানাচ্ছি।
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself.
89.2 5 মিনিট পর প্রিয় শ্রোতা, স্বাগত রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আকাশ রয়েছে আজকে কনফারেন্সে, আকাশ কথা না বাড়াই, হ্যাঁ শুনি তারপর কি হবে।
পরে ওকে বাড়িতে রেখিনি, ও কিছু বললে মানে ও হাতে ধরে মেলা ধরা হাত খাইতে পারে, বললে কীভাবে সম্ভব, ওই জন্য বাড়িতে রাখিনি, এইভাবে থাকে। তো আমি কিছু মাসে 16-17 ডিসেম্বরের 5 তারিখে আমি থাকি নি, নেওয়ার পরে ও আমাকে আমার সাথে দিচ্ছে, আমি নিয়ে আসার জন্য ঠিক আছে, আমি কানতে পারছি না, কারণ ওকে আনলো আমার সাথে, আমার সাথে খারাপ ব্যবহার করলো, ও যখন তখন আমার খারাপ ব্যবহার করে ওর সাথে, আমি এগুলো ওনাদেরকে বলি, ওনাদের বাড়িতে গেল ছিলে ছিলে কথা বলবে, কিছু বললে শিক্ষকতি কথা, এখন ওনাদের বাড়িতে থাকে, ওর বাড়িতে থাকে, আমার বাড়িতে আমার বাবা নাই, কিন্তু আমি রাখতে পারি না, কারণ বাড়ি আছে, জায়গা আছে, সব আছে, কিন্তু এরকম থাকার মতো পরিবেশ নাই, কারণ একা কীভাবে থাকবে না বাড়িতে নিয়ে, ওদের বাড়িতে রাখে। তো বলে যে আমাকে অনেকে অনেক কথা বলে, আমি এখানে থাকি, আমাকে আমাদের বাড়িতে না মেম্বারের কাছে নিয়ে যান, তো আমি না তুমি আগে ভালো এসে আমি তোমার এর আগে নিবো না, এর ফাঁকে আমার সাথে মিনিটে প্রথম বোর সাথে আমার যোগাযোগ সবসময় চলে, ওর সাথে আমি দেখা করি, ওর সাথে থাকি, মানে ওর সাথে ভাবে চলে, মাঝে মাঝে আমার হোটেলেও যাই, মানে সময় কাটানোর জন্য,
ওকে নিয়ে
না ওকে নিয়ে থাকি,
আলাদাভাবে হোটেলেও যান,
ওরে নিয়ে থাকি, হ্যাঁ এই কিছুদিন আগে গেছি, তো যাওয়ার পরে ওই ভাবে থাকে। পরে আমি জানুয়ারিতে, এই জানুয়ারির পর থেকে আমার ওই যে অফিসে এখন নতুন চাকরি নিয়েছি, এখানে একটা আমার মেয়ে পছন্দ হয়, খুব পছন্দ হয় মেয়েটাকে, তো খেয়ে ওর দিকে আমি কথাবার্তা বলি, ওর পছন্দ বলি, একটা মেয়ে দিয়ে বলাই, পরে বলার দেখেন আমারও ভালো লাগে ওনাকে, কিন্তু উনি যদি গার্জিয়ান নিয়ে আসে তাহলে আমি ওরা, তো আমি তো দেখো তোমার তো আমি গার্জিয়ান সাথে বিয়ে করবো না, কারণ গার্জিয়ান নিয়ে তো করবো, কারণ আমার তো এখানে জানে না, তাই বলি। পরেও আমাকে বলে দেখেন আমি তো জব করবো না, ওর বাড়ি সে বাজার, তো আমাকে বলে দেখেন আমি জব করতে পারবো না, আমাকে যেখানে দিয়ে দিলে আমি এখানে যাবো, আমি কারণ আমি বাবা মার মতের বাইরে কোথাও যাবো না। তো আমি বলি দেখো আমি তো বাবা মার মতের বাইরে বিয়ে করবো না, তুমি আগে আসতে কথা বলো, এরপরে গার্জেন দিয়ে দিয়ে হবে, পরে ওর সাথে আমি কথাবার্তা বলি, বলতে থাকি, অনেক কথা হয়, অনেক কথা হয়। পরে একদিন ও আমাকে বিশ্বাস করতে পারে না, আসলে আমি বিয়ে করি নাই, আমি যে এখনো বিয়ে করিনি আমাকে বিশ্বাস করতে পারে, ওকে আমি বলি নাই যে আমি বিয়ে করছি এখন, কারণ আমি ওর দিক দিয়ে কিছু পাচ্ছি না, যেন আমি চাচ্ছি যদি ওরে বিয়ে করি হয়তো আমি কোথাও পরে থাকবো দিয়ে একটা এই চিন্তা করছি আমি এখন, কারণ আমার আর মানে ভালো লাগে না কোথাও, বাড়িতে দিচ্ছি পারে না, কোথাও দিচ্ছি পারে না, চিন্তা করছি লাস্ট চিন্তা করছি যে দুদিন ওকে নিয়ে বিয়ে করি কোথাও পরে থাকবো একা আর সব প্রভাব করবো এটাও থাকবো, কিন্তু হয় না সেটা ও মানতে রাখি না, বলে দেখেন আমি সবাইকে নিয়ে নিয়ে করবো, গরিব সবাইকে নিয়ে করবো, সাথে কথা হয় আজকে প্রায় তিন চার মাস ধরে। পরে ও বলে যে আমি যদি বিয়ে করি সবাইকে নিয়েই করবো, আপনি একা করতে পারবো না। পরে ওর আন্টিকে বলে, আন্টি বললে আন্টি আন্টি আমাকে দেখে, আন্টি আমার পছন্দ করে, কিন্তু উনিই আমাকে বিশ্বাস করতে পারে না আমি বিয়ে করিনি। পরে উনি আমাকে একদিন দেখে, দেখার পর উনি অবাক হয়ে যায়। পরে ওই দিন দেখার পরেই ও আমাকে বলে যে আপনার সাথে আমি আজকে সারাইট করা হলো, আপনি মোবাইলে তো টাকা ঢুকে রাখতে পারেন ঢুকবেন সারাইট। আমি বলছি হ্যাঁ আমি তোমার সাথে করবো, যদি আপনার জীবনে কিছু থাকে আপনাকে বলেন, আমার জীবন থাকলে আমি বলবো হ্যাঁ আমার জীবন আছে, আমি হচ্ছে জিনিসে যদি আপনাকে মেনে নিতে পারেন তাহলে আমি তাহলে। পরে ও আমাকে বলে এখন আমার এই একটা বিয়ে হয়েছে, আমার ছেলের সাথে দেড় মাসের মতো ছিলাম আমি ওর সাথে, আমার বাবা আমার দিছে, আমার পছন্দ হয়, তাই বলে ঠিক আছে সমস্যা না, আমি তো জানি আমার বিয়ে হয়েছে অসুবিধা। পরে রাত সারা তোর সাথে কথা বলি, ফোনে বলার পরে ও তো মানতে পারবে না, ও বিশ্বাসই করে না আমি যে বিয়ে করিনি, তারপর আমি ওকে বলিনি, বলছি দেখো সত্যি বলছি আমি বিয়ে করিনি,
মানে চারটা বিয়ে করে বলেন না আমি বিয়ে করছি, হ্যাঁ আর ও একটা বিয়ে করে আপনাকে বলেছে আপনি বিয়ে করেন, ওকে।
পরে ও সারা রাত আমার সাথে এত মিষ্টি মিষ্টি কথা, যখন ও আমাকে বলছে মানে ওর আন্টি বলার পরে আমার সাথে অনেক কথা বলছে, পরে অনেক সুন্দর কথা। পরে ও অফিসে যায়, আমার একই জায়গায় কাজ করি, ও আমার ফোন থেকে ও আমাকে বারবার জিজ্ঞাসা করছে আপনি বাড়ির কাউকে আনতে পারবেন, আমি বিয়ে করবো, হ্যাঁ ঠিক আছে বিয়ে করবো কোরবানের পর, মানে এই কোরবানের পর বিয়ে করার কথা ওর সাথে। আমি চিন্তা করছি আমি ওকে বিয়ে করে বাড়িতে যাবো না, তুমি স্থায়ী থাকবো কার সাথে কথা বলতে পারবো, এটা একটা চিন্তা করছি নিজের থেকে, এছাড়া আমি কিছু করতে পারছি না, এখন কি করবো, তার কোথাও কোনো শান্তি নেই, আমার বাইরে আমার সাথে যোগাযোগ করা যাবে না, তো নিজে কি করবো, নিজে দেখি কিছু একটা করে লাস্ট একটা সুযোগ নিয়ে দেখি যদি কিছু করতে পারি, আপনি গেছিলেন বলে হ্যাঁ চিনি তো কেন গিয়েছে, বলে উনি তো উনি তো এখানে আমি তো ওনার ওয়াইস, ও বলতেছে আমি তো ওনার ওয়াইস সামনে ওকে ছিলেন ওকে বাইরে বিয়ে করছে, বলে হ্যাঁ ও তো আমার ছোট মনে জামাই ও তো আমাকে গেছে, কিন্তু কিভাবে সম্ভব উনি আমাকে এবার বলে নাই, তো উনি অনেক রাগ হয়ে যায়, উনি আর ও আর চাকরি করবে না, সবাই বলে সব কিছু বলে, ওরা ভাবে জান রাখি সব কিছু ওকে বলে, পরে আমার অফিসের সাথে কথা বলে, সাইড নাম্বার অফিসের সাথে কথা বলে, ফোন নাম্বার নিয়ে বলে সব কিছু বলে, আমি ওর সাথে যা করছি বলছি টলছি সবগুলো আমরা ওই ফোর বিয়ে করতেছি বর্তমানের সময় ওগুলো বলে, পরে ও তো বলে অবাক, পরে ও আবার আমাকে বলে যায় ওর সাথে তোমার তো কথা আছে ভাই আমি কিছুদিন আগে গেছি বাড়িতে, পরে বলে যায় বলার পরে ও আর আমার সাথে কথা বলে না, ও চাকরিতে ফিরে যায়, আমি তোমার জন্য করতেছি তুমি আমার জন্য ব্যবহার করতেছো খারাপ, সেই জন্য আমি কি করবো, তোমার জন্য তোমাকে ভালো করার জন্য আমি করছি এটা, তারপর তুমি যদি ভালো না হো আমি আর কি করবো, হ্যাঁ আমি তো এখন ভালো কিভাবে ভালো, তুমি এখনো আমার সাথে গরমের কথা বলো, আপনি ওকে নিয়ে থাকেন ওকে বিয়ে করেন এই সেই, ও দাদা আমার সাথে সবসময় খাদ্য করবো, তো ও যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল এদের পর ও কালকে আসছে, আমাকে দেখে মুখ ফিরে চলে গেছে।
কেন বললেন আপনি আজকে এই অপ্রিয় সত্যগুলো লাখ লাখ মানুষের সামনে কেন বললেন?
বললাম যে আমি আসছি আসলে এখানে আমার আসার অনেক আসছি, আসলে যে আমি আমার আমি যা করছি আমার তো মতো যাচ্ছে কেউ এরকম না করে, কারণ আমি অনেক পাপ করছি আমি বুঝতেছি, এখন আমার কোথাও কোনো শান্তি হচ্ছে না, আমি ঠিক মতো কোথাও চাকরি করতে পারছি না, এখনও যে চাকরি করি চাকরি গেলে ঠিক নেই, কখন চলে যায় ঠিক নেই, আমি গার্মেন্টসে কিছু ভালো লাগে অনেক মেয়ে সব অনেক, কিন্তু
আপনি মূল যে গল্পটা বলেছেন সেটা হচ্ছে চারটা স্ত্রী আপনার, এবং প্রত্যেকটা স্ত্রীর কাছ থেকে আপনি কোনো না কোনো ভাবে আপনার হ্যাঁ আপনার আপনি এক ধরনের লুকোচুরি করে এই সম্পর্ক গুলো করেছেন এবং শেষ পর্যন্ত আপনি সুখী হননি, কিন্তু আপনার মূল গল্প যেখানে ছিল সেই জায়গাটা থেকে আপনি বের হয়ে এসেছেন, সেটা আপনি কেন কনফেস করেননি, কেন এই যে গার্মেন্টসের মেয়েদের সঙ্গে আপনি সব করেন এটা গোপন করেছেন এটা করেছেন ওটা এটা এটা কেন আপনি স্বীকার আজকে এখানে কনফেস করলেন না?
আসলে এটা আমি তখন বুঝি না, তখন এটা করি সেটা বোঝা যায় না, এই যে মনে করি যে লাস্টে এখন করতে চাচ্ছিলাম যে ওকে বিয়ে করে ওকে নিয়ে কোথাও থাকি যাবে,
কিন্তু একবার একটা মানুষ ভুল করতে পারে, দুইবার পারে, তিনবার পারে, চারবার পারে, আপনি চারবারের পরও পাঁচবার কিভাবে পারেন, মানে
আমি এখানে অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব।
আসলে এই ওর ব্যবহার কারণ ওর ব্যবহার,
আপনি তো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ, আপনি তো বুঝতে পারেন যে হ্যাঁ এটা ভুল হচ্ছে,
ভুল হচ্ছে।
আপনার তো বিয়ের কথা শুনলে উল্টো দিকে দৌড় দেওয়ার কথা, আপনি সেখানে একের পর এক
কথা হচ্ছে না কেন জানেন ভাই? আমি বলি, আমি ওর কাছে ওর বিয়ে করার পর আমি চিন্তা করছি আমি আর কখনো কারোর দিকে চোখ দিতে থাকবো না।
টাকা আরেকটা বিষয় যদি হতো সেটা মনে হয় একটা যুক্তিযুক্ত ব্যাপার হয়তো বা হতো, সেটা হলো যে আপনি বিয়ে ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন না, সেক্ষেত্রে যেহেতু আপনি সংসারে সুখী হতে পারছেন না, আপনি অন্য শারীরিক সম্পর্কের জন্য বা প্রয়োজনের জন্য হলো আপনি একটা বিয়ে করছেন, সেটাও হয়তো বা মানসিক জায়গাটা থেকে অনেকেই হয়তো মানতে পারতেন। কিন্তু আপনি তো মানে মিসেলেনিয়াস টাইপ অনৈতিক সম্পর্কে জড়িত, মানে বউয়ের কাছে হোটেলে যাচ্ছেন, গার্মেন্টস এর মেয়েদেরকে সিস্টেম করে এইসব কাজ করছেন, তাদেরকে মানে বিপদে ফেলে সব ধরনের কাজে যেহেতু আপনি করবেন, তাহলে আপনার বিয়ের কথা মানে এত বারবার বিয়ে কেন আসছে?
এখন আমি ওর কাছে শান্তি পাচ্ছি না, মানে ওর কাছে গেলেও আমার সাথে কথা বলে না ঠিক মতো, উল্টাপাল্টা কথা বলে। এই জন্য
আপনাকে বিয়ে করতে হবে?
এই জন্য আমি
আপনার কোনো গ্যারান্টি আছে আপনি 5 নম্বর বিয়ে করলে শান্তি পাবেন?
সেই জন্য ভাই আমার আশা
হয়েছে। মানে আপনি যদি শান্তি না পেতে থাকেন তাহলে আপনার এই সিরিয়াল কত বড় হতে থাকবে?
সেটা আসলে এটাই আমার, এই জন্যই আমি আজকে এখানে আসা।
আপনার কি করা উচিত আপনি বলেন?
আমি ভাই আসলে এখানে আমি আপনার সবসময় দা বলেও সত্য বলে শুনে গল্পটা শুনি, আমার অনেক ভালো লাগে, কিন্তু ডিউটির কারণে সবসময় শুনতে পারি।
ঠিক আছে, কিন্তু আপনার কি করা উচিত আপনি বলেন?
আসলে ভাই আমি এখানে আসা একমাত্র উদ্দেশ্য, আপনি আমার কথাগুলো শুনে আপনার,
আমি যদি আপনাকে কোনো পরামর্শ দেই খুব সাধারণ মানুষ বলবো, সেটা হচ্ছে আপনার বয়স কত এখন?
মানে 31 বছর।
আপনার অন্তত আগামী 5-6 বছর বিয়ে করা উচিত না। আপনার যে ওয়াইফ যাকে আপনি এখন আপনার শেষ বউ, তাকে আপনার সংশোধন করার জন্য যথেষ্ট সুযোগ দেওয়া উচিত, যথেষ্ট ভাবে তাকে সাপোর্ট করে ভালো করার চেষ্টা করা উচিত। শেষ পর্যন্ত যদি হ্যাঁ দেখেন যে সে ভালো হচ্ছে না, তার মধ্যে এরকম সুইসাইডাল টেন্ডেন্সি আছে, নিজের ক্ষতি করার টেন্ডেন্সি আছে, তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে সংসার করতে পারবেন না। কারণ একটা মানুষকে ব্ল্যাকমেইল করে কখনোই সংসার করা যায় না, এবং এটা শুধু মাত্র মেয়েরা না, এটা ছেলেদের মধ্যে থাকলেও এটা এটা খুবই বিপজ্জনক, যে কোনো মানুষের জন্য বিপজ্জনক। কারণ ধরেন একটা ছেলে যদি এরকম হয়, একটা মেয়েকে ব্ল্যাকমেইল করে সে এই ধরনের কাজ করছে, হঠাৎ করে সে একজন একটা সময় বড় একটা ক্ষতি করে ফেললো, তাহলে ওই মেয়েটা বিপদে পড়ে যাবে, স্ত্রী বিপদে পড়বে, কিন্তু হাজবেন্ড বিপদে পড়বে, যেই অপরাধে সে হয়তো বা অপরাধী না। তো সেই জায়গাটা থেকে তাকে খুব সুন্দর করে সময় নিয়ে আপনি 3-4 বছর ধরে বোঝান, তারপরে যদি সে ঠিক না হয় তাহলে আপনি একটা কঠিন সিদ্ধান্ত নেন। আর এই 3-4 বছর পর্যন্ত আপনি একটা গ্যাপ নেবেন এই কারণেই যে সংসার জিনিসটা আপনারও বোঝা উচিত, কারণ আপনি কেন একটা মেয়েকে আপনার জীবনে চাচ্ছেন সেটা আপনি জানেন না। আপনি যে 2 বার বিপদে পড়েছেন ডিভোর্সের কারণে, যে 2 বার আপনার ঝামেলা হলো, 2 বারে আপনি পরিবারের কাছ থেকে টাকা নিয়েছেন, কখনো মেজো ভাইয়ের কাছ থেকে নিয়েছেন, কখনো বড় ভাইয়ের কাছ থেকে,
না জায়গা বিক্রি করেছেন,
জায়গাও বিক্রি করেছেন। তো আপনি কি সারা জীবন এরকম জায়গা বিক্রি করে যাবেন? তো আপনার যদি নিজের পায়ের উপর দাঁড়ানোর সামর্থ্য, আপনি ইদানিং বলছেন আপনি গার্মেন্টসের সুপারভাইজার, তার মানে আপনি আয় করেন,
আমি 20,000 টাকার
মতো বেতন পান, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি প্রতি মাসে কিছু না কিছু সঞ্চয় করেন, আপনি যা সঞ্চয় করেন তার সমস্ত কিছু আপনি মেয়েদের পিছনে করেন।
রাখতে পারি না, এই ঢাকায় আসছি কিছুদিন আগে আসছি,
আমার মনে হয় এই বিষয়ে ডক্টর তাজুল ইসলাম আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন, কারণ এটা এক ধরনের ড্রাগ জাতীয় নেশা। আমি এই কথাটা ওনার কাছ থেকে খুব বেশি নিয়েছি, যেটা হচ্ছে মস্তিষ্কের সেই জায়গাটিতেই ড্রাগ নিলে কাজ করে, যে জায়গাটিতে ঠিক সেক্সের বিষয়টিও কাজ করে, মানে একই জায়গায় দুটো নেশা উৎপন্ন হয়। তাহলে বুঝুন যে সেক্স এবং ড্রাগ এই দুটো বিষয় কতটা ডেঞ্জারাস। যদি কেউ সেক্সুয়ালি অ্যাডিক্ট হয়, মেনিয়াক হয়, এবং একই সাথে যদি কেউ ড্রাগ অ্যাডিক্ট হয়, তাহলে সেম লেভেলের নেশা। একজন মানুষ ড্রাগ অ্যাডিক্ট হলে মানুষ খুন করতে পারে, একটা মানুষ সেক্স অ্যাডিক্ট হলে কি করতে পারে? সেও মানুষ খুন করতে পারে। তো সেই জায়গাটা থেকে কাউন্সিলিং অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় ডক্টর তাজুল ইসলাম আপনাকে কি বলবেন সেটা আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত। ডক্টর তাজুল ইসলাম কি বলার আছে আপনার?
সম্মানিত শ্রোতা ব্যক্তি, আমার আজকে এপিসোডে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকে অতিথি আকাশ, বয়স এখন বর্তমান 3 বছরই। আমরা যা জানলাম তাকে সব মিলিয়ে সে কিন্তু চাকরি বিয়ে করেছে, চাকরিকে তো বিয়ে করেছে, এছাড়া আরো অনেক মেয়ের সঙ্গে গার্মেন্টসে চাকরি করছে, সেজন্য গার্মেন্টসের মেয়েদের সঙ্গে হয়েছে অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, এবং বাইরে পরিচালয় বা খারাপ মিলে অর্থাৎ তার ভিতরে একটা যৌন নেশা বা যৌন ক্ষুধা তৈরি হয়ে গেছিল, এবং সেটা ছোটকালে এটা আমাদের দেশে কিন্তু একটা কমন ফেনোমেনন বিষয়, কিন্তু আমরা এটাকে উপেক্ষা করে যাই। যে আসলে এই বাবি জাতীয় যারা আছে, এমনকি উল্টাটা দুলাভাই জাতীয় সম্পর্ক, দুলাভাইরা কিন্তু শালীদের সঙ্গে মানে বিভিন্ন কায়দা কানুন করে যৌন সম্পর্ক তৈরি করে ফেলে। আবার বাবি জাতীয় কিছু লোক আছে যারাও শুধু ফেলে জগৎ জাতীয় যারা আছে তাদেরকে যৌন বিস্তার করে তাদের ইয়া করে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত একটা ভেদি, কিন্তু আমরা এটার দিকে নজর করি না। এরপরে সে আবার ঢাকায় গিয়েছিল, সেখানে গিয়ে কিন্তু তার সেই স্বভাব রয়েই গেছিল, সে কিন্তু অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করেছে কিন্তু বিয়ে করে নাই, কিন্তু একজনের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে তার সঙ্গে আবার সে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে নাই এবং শেষ পর্যন্ত তারা ডিভোর্স হয়ে গেল। গ্রামে যাওয়ার পর তাকে আবার জোর করে আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে করে দিয়ে দেওয়া হলো। এখানে আরেকটা ভুল হয়েছে তার গার্জিয়ানদেরকে, এটা আমাদের দেখতে হবে যে একটা মেয়ে, একটা ছেলে বা মেয়ে যখন একটা বিয়ে করে ফেলে গার্জিয়ান সেটা মানতে পারে না, না মেনে তখন তারা জোর করে আরেক জায়গায় তাকে বিয়ে করে দেয়। এই যে জোর করে বিয়ে করে যাওয়া এবং ওই আকাশ কিন্তু ওই তার গ্রামে সেই মেয়ে তার চেয়ে বয়সে বড়, তাকে কালো বা সুন্দর নয়, অর্থাৎ সে সে বিয়েটা মেনে নেয়নি। তো এরকম ভাবে জোর করে বিয়ে করে দিলে কি হলো, পরিণতি কি হলো, সে কিন্তু ওই মেয়ের কাছে আর কখনোই যায়নি, তাকে প্রশ্ন দেয়নি এবং তাকে পরিত্যক্ত করে দেবে, বরং সে চিটাগাং গিয়ে সে আরো মানে গার্মেন্টসে কাজ করেছে, আরো অন্যান্য মেয়েদের সঙ্গে ঠিকই তার লালসা যেটা সে পূরণ করেছে এবং এক সময় সে আরেকটা বিয়েও করেছে। ঠিক আছে, এরপরে সে আবার চতুর্থ বিয়ে করলো গ্রামে গিয়ে, এই চতুর্থ বিয়ে করে সে চিটাগাং আসলো, কিন্তু এখন আবার চতুর্থ বউ সঙ্গে তারা দেখা করছে না, বউ তাকে তার কর্তৃক থাকে এলো তার অভিজ্ঞ। সব মিলে কি দাঁড়ালো, সব মিলে দাঁড়ালো একটা হচ্ছে এই অপরিণত বয়সে যৌন আগ্রহ সৃষ্টি করাটা, ওই যে বাবির সঙ্গে ঘটনা ঘটেছিল এই কারণে তার ভিতরে যৌন ক্ষুধা বা যৌন নেশা পেয়ে গেছে। দুই নম্বর এটা যাতে আমাদের লাগতে হবে, দুই নম্বর হচ্ছে এর কারণে সে কিন্তু সব জায়গায় গিয়ে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতো, বিয়ে করে নেই কিন্তু সম্পর্ক করে যাচ্ছে, বিয়ে করেছে যেখানে সে বিয়ে করেছে সেখানে সে আবার টিকতে পারেনি। এখন যারা শুধু যৌনতার পিছনে ঘুরে, শারীরিক সম্পর্কের পিছনে ঘুরে, তারা কিন্তু বিয়ে বা বউর প্রতি যে মানে প্রতিশ্রুতি যে দায়িত্ব সেগুলি খুব বেশি তারা পালন করতে পারে না বা করে না, তাদের শুধু মেয়ে বা নারীর প্রয়োজন যৌনতার কারণে, যৌন চাহিদার কারণে। আকাশের ক্ষেত্রে অনেকটা সেরকমই ঘটনা ঘটে যাচ্ছে এবং তাকে কিন্তু এখন সে যে বিয়ে আসছে কিন্তু তাকে ধন্যবাদ, কিন্তু তার বুঝতে হবে যে প্রত্যেকটা ঘটনা সে অন্যায় শুধু করে নাই, পাপ করেছে, তাকে এখন রীতিমতো তওবা করতে হবে যে এই পাপ থেকে আমাকে সরে আসতে হবে, অবৈধ যৌন কামনা বাসনাকে চরিতার্থ করা গুনাহের কাজ এ থেকে ফিরে আসতে হবে এবং এর জন্য তাকে যথেষ্ট অর্থের শক্তি প্রয়োগ করতে হবে এবং ধর্মের দিকে ফিরে আসতে হবে। আর সে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না সেটা, সেটাও হচ্ছে তার ওই যে শুধুই কেবল যৌন লোভের কারণে সে নারীদেরকে দেখে, সে তো নারীদেরকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মমতা দিয়ে দেখে, সেরকম তো অনেকটা হয় না। এখন যদি সে বলে যে না হ্যাঁ আমি আমার স্যার বউ যে আছে তার সঙ্গে ভালোভাবে থাকতে চাই, কিন্তু তাহলে তাকে কিন্তু নিজেকে কিছু বদলাইতে হবে, তার বউর সঙ্গে তার যদি কোনো অ্যাডজাস্টমেন্টের সমস্যা থাকে সেটা তাকে বুঝতে হবে, অথবা প্রয়োজনে আমাদের মতন যারা সাইকিয়াট্রিস্ট আছে তাদের কাছে এসে আমরা যদি বলি ম্যারাইটাল দাম্পত্য কাউন্সিলিং করে তাদের অ্যাডজাস্টমেন্টটা কীভাবে ভালো করা যায় সেটা চেষ্টা করতে হবে, কিন্তু এই উশিলা দিয়ে যেন সে আবার আরেকটা বিয়ে করে না ফেলে, অথবা অন্য আমরা যা বুঝলাম যে এরপরেও সে অনেক মেয়েদের সঙ্গে এমনকি একেবারে সে প্রথম যে মেয়ের সঙ্গে বিয়েছে তার সঙ্গেও সে কিন্তু অবৈধ এক সম্পর্ক রেখে চলেছিল, তো এইভাবে যদি সে জীবনটাই সে অবৈধ এবং পাপের দিকে সবসময় মানে ঘুরতে থাকে তাহলে কিন্তু সে একটা সুস্থ জীবন যখন কখনো পাবে। বর্তমান জীবনের জন্য এবং পরকালীন জীবনের জন্য তাকে এখন চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে তাকে যদি সে যা করেছে তা সম্পূর্ণ গর্বিত কাজ, অন্যায় কাজ, পাপ কাজ, সেখান থেকে বিরত থেকে বর্তমান স্কুল প্রতি পরিপূর্ণ কমিটির থেকে তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তার সঙ্গে তাকে অ্যাডজাস্ট করে সেই সংসারটা চালিয়ে যাবে এবং অতীতের তার অপকর্মের জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছিলেন এবিসি রেডিও FM 89.2। আজকের মতো এখানে ইতি টানছি, আগামী রবিবার আমি আর জি কিবরিয়া আরো একজন বন্ধুকে সাথে করে এই মঞ্চে ফিরে আসব। বারবার এই মঞ্চে ফিরি আর সবসময় মনে হয় যে এই রকম অপরাধ যেন আর কখনো না ঘটে। এই যে বহু বিবাহ একের পর এক সান্ত্বনা পাবার জন্য, সুখী হবার জন্য, সেটা কিন্তু যাহা বলিব সত্য বলিবতে আজই প্রথম গল্প নয়। এরকম অনেক গল্পই যাহা বলিব সত্য বলিবতে এসছে, কিন্তু তারপরেও একজন মানুষও যদি সচেতন হন, একজন মানুষও যদি আজকের এই অনুষ্ঠান শুনে নিজের জীবনের ভুল থেকে সরে আসেন, তাহলে আমরা বলতে পারবো আমাদের অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন, আজকের মতো আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.